exclusively on FusionBD.com.
Royal Tiger Green presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, rashtro apnake shasti na dileo বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
রবিবারের রাতে আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কিপিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছেন এমন একজন যিনি আজকে লাখ লাখ মানুষের সামনে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো কনফেস করতে যাচ্ছেন। তার আগে আপনাদেরকে একটি বিষয় বলতে চাই, আপনারা গত সপ্তাহে জেনেছেন, সেটা হচ্ছে যে যাহা বলিব সত্য বলিব এই প্রথম। যদিও হ্যালো ইট 920 অনুষ্ঠানটি যেটা প্রচার হয় প্রতি বুধবার রাত 11টায়, সেটার আমরা পরপর তিনটি বই বাজারে এনেছি, কিন্তু এই প্রথম যাহা বলিব সত্য বলিব 200 পর্ব পার করে অসম্ভব সাড়া জাগানো 10টি গল্প নিয়ে বই বের করতে যাচ্ছে, এবং বইটিকে আমরা ইন্টারন্যাশনালি পাবলিশ করার চেষ্টা করছি দেশ এবং দেশের বাইরে। সেই জন্য একই সাথে বাংলা এবং একই সাথে সেটার বাংলার ইংরেজি অনুবাদ সহ বইটি প্রকাশ করার চেষ্টা করছি আমরা, এবং এই বইটি শুধু সিলেক্টিভ কিছু লিসনার যারা আছেন তারা পাবেন, এবং এই জন্য আপনাদেরকে অ্যাডভান্স বুকিং দিতে হবে। মাত্র 200 টাকা বইয়ের নামমাত্র মূল্য রাখা হয়েছে, এবং আমরা সাধারণত যেটা করে থাকি, বই থেকে আপনারা জানেন যে যে অর্থটা আমরা পাই সেটা আমরা চ্যারিটিতে দান করে দেই, গত বইগুলোর ক্ষেত্রে আমরা সেটা হয়েছে। তো এই বইটির ক্ষেত্রেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। যারা বইটি সংগ্রহ করতে চান ঘরে বসে এবং বাজারে আসা মাত্রই, তাদেরকে আমরা বলছি অ্যাডভান্স বুকিং দেওয়ার জন্য আমাদের রকমারি .com এর নাম্বারে ফোন করে বলতে হবে যাহা বলিব সত্য বলিব বইটা নিতে চাই, আর জি কিপিয়া, 200 টাকা বইয়ের মূল্য, এবং অ্যাডভান্স বুকিং এর জন্য আপনাকে ফোন দিতে হবে 16297 এই নাম্বারে। আমি আবারও বলছি 16297 এই নাম্বারে ফোন দিয়ে বললেই হবে। খুব দ্রুত বইটি বাজারে আসবে, এবং বইটি সম্পর্কে আমি যে কথাটা বলছি হয়তো বইও এই কথাটা লেখা থাকবে, জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে অন্তত বইটি একবার পড়ে দেখা উচিত, তাহলে হয়তো আপনি ভুল সিদ্ধান্তটি কখনোই নেবেন না। ওকে, এই পর্যায়ে আমরা মঞ্জুরের কাছ থেকে জেনে নেব কে বসছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের সত্য বলার মঞ্চে আজকের অতিথি স্বাধীন, অনেকে তাকে আলাউদ্দিন নামেও ডাকেন। পিরোজপুর কাউখালীতে স্বাধীনের জন্ম। 24 বছর বয়সী স্বাধীন বর্তমানে মোবাইলের ব্যবসা করেন। স্বাধীনের প্রিয় খাবার রং চা। শুনতে অবাক লাগছে, তাহলে চলুন স্বাধীন আমাদের আরো অবাক করা কিছু শোনান কিনা তা জানতে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে স্বাধীন রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে, এবং সে অনেকের কাছে আলাউদ্দিন নামে পরিচিত। স্বাধীনের জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে উঠে আসবে, তার আগে আপনাদেরকে বড় বড়ের মতো আশ্বস্ত করছি, কোনো বিষয় কনফিউজ হলে আমরা সঙ্গে সঙ্গে SMS পোলের সাহায্য নেব, এবং একই সাথে আমাদের সঙ্গে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর, আমাদের যাহা বলিব সত্য বলিব আদি এবং অকৃত্রিম বন্ধু, এবং একই সাথে রিসেন্টলি তিনি দরেও তার যে সাইকো অ্যানালিটিক্যাল যে নলেজ সেটা তিনি শেয়ার করছেন, এবং আই এম রিয়েলি গ্রেটফুল টু দিস গাই, তার সম্পর্কে আসলে ভূমিকা দিতে গেলে অনেক বড় ভূমিকা দিতে হবে। অনেক ভালো একজন মানুষ, মাটির মানুষ, যখনই কোনো বিশেষ প্রয়োজন নিয়ে তার কাছে গিয়েছে, অনুষ্ঠান কেন্দ্রিক হোক বা ব্যক্তিগত পর্যায়ের হোক, উনি সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছেন। এত বড় মাপের একজন জ্ঞানী মানুষ আমাদের দেশে, তিনি সাইকোলজিতে হি ইজ এ গ্রেট স্কলার। এবং আপনারা জানেন যে যাহা বলিব সত্য বলিব একেবারে শুরুর দিন থেকে তিনি এখন পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রিয় ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই স্বাধীনের কথাগুলো শুনে তার পরামর্শ প্রদান করবেন। স্বাধীন, আমরা শুরু করতে চাই। আর প্রিয় শ্রোতা, আপনাদেরকে বলছি, এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান, প্লিজ আমাদেরকে ফোন দেবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এই অনুষ্ঠানটি শোনার মূল শর্ত হচ্ছে আপনি মাথায় রাখবেন, যিনি এখানে কনফেস করছে তিনি আপনার টার্গেট না, তার মতো জীবন যেন আপনার না হয়, তার মতো ভুল যেন আপনি না করেন, সেজন্য এই অনুষ্ঠানটি। তো আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। প্রথমেই শুনব ব্যাকগ্রাউন্ড অব দ্য স্টোরি। স্বাধীন, আমরা একবার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, যেটা আমাদের অনুষ্ঠানের ফর্মুলা। প্রথমে আমরা কারণ দেখি অপরাধের, তারপর আমরা অপরাধটা দেখি, এবং তারপর আমরা অপরাধের পরিণতি দেখি। আপনি যেখান থেকে শুরু করতে চান বলুন।
আমার জন্ম মধ্যবর্তী একটা পরিবারে। ছোটবেলা থেকে অনেক কষ্টের মধ্যে জীবনটা কাটে। যেমন তার বাবা ছিল একটু শান্তিপ্রিয় মানুষ, আমার বাবার বাবা তাকে অনেক সম্পত্তি দিয়ে গেছে।
মানে আপনার দাদা?
হ্যাঁ, আমার বাবার দাদা।
বাবার দাদা মানে পিতামহ, প্রপিতামহ যেটাকে বলা হয়।
হ্যাঁ, তার বাবার দাদার যত সম্পত্তি ছিল তা তাকে একাকি দিয়ে গেছে, আর কোনো নাতিকে দেয় নাই।
আর
দ্বিতীয়ত আমার দাদারও অনেক সম্পত্তি, তাও বাবা বেশি নিচ্ছে আর কি। অন্যান্য কাকাদের চেয়ে বাবা ওই রকমের, তার একটা ফ্রেন্ড ছিল মানে জুয়া খেলতো বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বড় বড় জুয়া, জুয়া বলে না যে টাকা দিয়ে জুয়া খেলায়, ওটা খেলতো আর কি। আব্বা ওই তার ফ্রেন্ডের সাথে, সে খেলতো না, তার ফ্রেন্ডকে টাকার যোগান দিত।
আচ্ছা,
সে পাশে বসে থাকতো, ওই লোক যদি লাভ হইতো তাকে টাকা দিত আর কি। এরকম করতে করতে, আর ওই তার ফ্রেন্ডের টাকা ফেলো না, এরকম করতে করতে সে এক এক বার বাড়ি থেকে যাইতো, গাছ দেখতো, জায়গা বিক্রি করতো।
আপনার বাবা?
আমার বাবা
মানে যা দিয়ে গিয়েছিল ওগুলো বিক্রি করে করে মোটামুটি উড়িয়ে দিত, জুয়া খেলতো, সংসার চলতো।
হ্যাঁ, তখন তো আমি ছোট, আমার মানে আমি বোঝার মতো সময় আর কি আমার,
যে
আমি মানে কান্না করতাম মানে ক্ষুদার জেলায় আর কি। আব্বা তো আনন্দ করে টাকা দিয়ে, আর আমার তো কান্না করতাম, আমি মানে মাটির ঘর আর কি।
আপনি কি পরিবারের বড় ছেলে ছিলেন?
না, আমার বড় ভাই ছিল, সে মারা গেছে পানিতে পড়ে।
ও ওকে, কয় ভাই বোন আপনারা?
আমরা পাঁচ ছেলে বোন, এক ভাই মারা গেছে আর কি।
আচ্ছা, আপনার আপনার পজিশন?
আমার এখন এখনকার দ্বিতীয়।
এখনকার দ্বিতীয়? ওকে, সো আপনি কান্নাকাটি করতেন?
হ্যাঁ, আমার তারপরে বাবা তো দায়িত্ব, এরকম বাবা 3 মাস, 5 মাস, 3 মাস, 2 মাস পরে আসতো। আর আমাদের ঘরে একটা কাজের লোক ছিল তখন, তার নাম আলমগীর কাকা, সে এখনো ভালোই আছে, আমাদের বাড়িতে এখনো আছে, খুব ভালোবাসে আমাকে এখনো। তারপরে সে আমার আব্বা তো দায়িত্ব, তার কিছু খাবার রেখে দিত, ওরা শেষ হয়ে যেত, মা খুব টানে মানে চলতো আর কি সংসার। আমার ছোটবেলা সেই কথাটা মনে পড়ে, মানে আমি যখন প্রচুর কান্না করতাম, তারপরে কাকা ওই ফ্যান আছে যে মানে মার মার বলে, ওটা আমার হলুদ দিয়ে মুখ গলাই খাওয়া হইতো আর কি, অন্য কোথাও থেকে আনতো আর কি। অথবা সে কাজের লোক আর কি, মানে বাবার এত টাকা পয়সা ওই কাকা থাকতো আর কি আমাদের ঘরে কাজের লোক হিসেবে, মা কখন কোথাও বাড়িতে আর কি। এরকম করতে করতে বাবা বাবার জীবন চালাতে চালাতে এক সময় বাবার সবকিছু শেষ, মাত্র 3 কাঠা তখন এভাবে জীবন চলতেছে, বাবা মুদাও থাকি আর কি। এক পর্যায়ে আস্তে আস্তে মাও আর কি কোন কাজ বাজের জন্য চেষ্টা করতেছেন আমাদের জন্য আর কি, প্রচুর কান্না করতাম। তখন একদিন আমি আমাদের বাড়ির মধ্যে পুরো যন্ত্রণায় গেলাম, দাদির কাছে, দাদি কিছু খাবার দিবেন। তারপরে সে আমার বলে ওয়েট কর, তার ওই সকালবেলাতে পান্তা ভাত বলে না, ওই পানি দিছে আর কি, পানি দিছে। পরে এখন দেখি একটা ভাতও নাই, আমি তাকাই দেখি একটা ভাতও নাই। তারপরে আসলাম বাসায়, নিয়ে আসলাম পর মাথা দেখলাম মারলো, পরে আমি ওই পানিটা নিয়ে বাইরের লুকিয়ে রাখছি। পরে বাসায় আসে দিন তো দেখি লবণ আছে, দেখি লবণও নেই, পরে দেখি একটা মরিচ দিয়ে পরে পানি গলাই খাইছি আর কি। এরকম
মরিচ দিয়ে শুধু ওই পান্তা ভাতের পানি?
হ্যাঁ হ্যাঁ, গলাই খাইছি। তারপরে আমার বড় বোন করলো কি, কাকির বাসায় যাই, আবার আমার এটা দেখি কাকির বাসায় গেছে, পাশে আবার এক কাকি ছিল মানে আমার বাবার ছোট, বাবার পরের যে ভাই আর কি, মেজো চাচা,
জি,
ওখান থেকে আর কি ভাত চুরি করে আনছে আর কি। আন্না বলতে জানে তুই আলুটা খাই।
কে চুরি করে আনলো?
আমার বড় বোন।
ওকে,
ওই সময় আর কি অনদেখা করে তো মা এটাও দেখলো, মারলো তখন আর কি।
এই যে চুরি করলি কেন?
হ্যাঁ হ্যাঁ, মারলো। তারপরে এরপরে এরকম আর কি আস্তে আস্তে সবাই খারাপ হচ্ছে আর কি,
অভাবের স্বভাব নষ্ট বলে যে ব্যাপারটা
খারাপ হচ্ছে আর কি এরকম। পরে মা বলছে যেভাবে হোক এরকম করবেন, আমি তো তাদের খাবার টাবার জোগাড় দেবো আর কি। কিছুদিন পরে করতে করতে ওই যে কাকা ছিল সেও চলে গেছে আর কি, তারও তো জীবন আছে, তার তো খাইতে হবে, আমার আমাদের তো খাবার নেই, সে খাবে কোথেকে আর কি। এরকম করতে করতে আর কি বাকি জীবনটা কাটলো। মা এক পর্যায়ে আর কি ওই নানা বাড়ির থেকে আমাদের খাবার আইনে নানু দিয়ে যেত, নানু প্রচন্ড আমাদের খাবার দিয়ে যেত আর কি প্রতি মাসে। ওই খাবার দিয়ে বাকি জীবন চলতে 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 বড় তো হইলাম আর কি অনেক কষ্টে। তারপরে আমি আর কি মোটামুটি তখন আর কি লেখা কাগজ করতাম টুকটাক। তারপরে মা বোন আমি চলতাম, আব্বাও এর ফাঁকে আর কি মনে করেন 5-7 বছর চলে যাওয়ার মাঝে আর কি, আমার তখন 12-15 এরকম হবে, তখন আর কি আব্বার একটু আর কি ইনকামের দিকে মন আসলো আর কি। তখন মোটামুটি আব্বা ভালোই কাজ বাজ করছে আর কি। সে আবার জায়গা জমির ব্যাপারে খুব মেধা, যাকে মোহরি বলে,
মোহরি হয়ে গেল।
ওই থেকে মোটামুটি আবার ভালো চলতেছে সংসার, আমার ভালোই হইলো, সবাই লেখাপড়া করতেছি, আবার সংসার ভালোই চলতেছে। একটা পর্যায়ে আমি এসএসসি শেষ করলাম 2010 সালে।
এসএসসি পরীক্ষা দিলেন আপনি?
হ্যাঁ, 2007 সালে দেবার কথা ছিল কিন্তু পারিবারিক কারণে দিতে পারিনি।
আচ্ছা,
কিন্তু আমরা গরিব থাকলেও আমাদের চলাফেরার স্ট্যান্ডার্ড ছিল আর কি।
আচ্ছা, বাইরে থেকে দেখে বুঝতো না সবাই এরকম অবস্থা,
কিন্তু আমার বাবাকে এখনো সবাই মিনিস্টার বলে ডাকে আর কি। একটা সময় সে
রাজকীয় ভাব চলার মধ্যে,
হ্যাঁ, তাকে মিনিস্টার ডাকে এখনো।
ওকে,
এই নামটা এখনো প্রচলিত আছে।
ওকে,
এরকম আর কি। আমি এসএসসি পরীক্ষা দিলাম, যখন রেজাল্ট বাড়িতে যে সময়টা থাকি আর কি, ফাঁকা সময় কাটাচ্ছি ওই সময় আর কি, আমরা এলাকায় আমি সোহেল পারদেশ আতিক জালিজ হেলাল আমার 5-7টা ফ্রেন্ড ছিলাম, একই সাথে খুব মজা করতাম আর কি নদীর পাড়ে। আমাদের ওখানে প্রচুর ভাঙ্গন হয় নদীর পাড়ে, মানে সকাল যাবেন দেখবেন রাতে যাই দেখবেন নাই, অর্ধেক ভেঙে গেছে, ওই জায়গাটাতে মজা করতাম। এর মধ্যে আমরা সবাই স্টুডেন্ট ছিলাম, একটা ছেলে ছিল শুধু জালিজ, ও ছিল মানে লেখাপড়া করেই নেই জীবনে কিন্তু অনেক টাকা কামায়।
আচ্ছা,
ও আমাদের এই চলাফেরার মাঝে যে আমরা ছিল খাইতাম চলাফেরা ঘুরতে তেমন সব টাকাটা দিত আর কি আমাদের, ওই খরচা করতো। এক পর্যায়ে আমার এক ইয়ার আমার এক বছর আগে যারা ছিল আত্মিক পারদেশ মহারাজ, ওরা তো কলেজ উঠে গেল, আমার তো আগে তার বাহিরে অপেক্ষায় আর কি। ও আতিক যেই পড়তে হইলো বাঘেরাতে, আমাদের ওই এক সাথে ফ্রেন্ড।
ওকে,
ও ছুটিতে বাড়ি আসলো, আমার রেজাল্ট হবে যখন বাড়ির সাথে রেজাল্ট বাই গেলো পাশও করলাম। তারপরে আমরা এক জায়গায় আড্ডা দিচ্ছি, এর মধ্যে ওই যে ছেলেটা আমাদের ফ্রেন্ড লেখাপড়া করে নাই জানিস, ও বলতেছে ফ্রেন্ড তুই তো কলেজে পড়তে হইছো, তোর তো অনেক মেয়েদের সাথে পরিচয় আছে, একটা নাম্বার দেন।
আপনার কাছে বলতেছে?
না না, ওই ফ্রেন্ডের কাছে, আতিকের কাছে।
ওকে, তো আপনি ওখানে কোথায় ছিলেন?
আমরা একই জায়গায় ছিলাম।
ওকে, একই জায়গায় আপনি ফলো করছেন কথাগুলো?
হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলতে চাই, একটা নাম্বার দিয়ে আমরা সম্পর্ক করি, প্রেমটেম করি আর কি। ও তো খুব বাংলা ভাষায় কথা বলতো আর কি, মানে যেমন তৈ মই করে যা কোথাও আর কি, ওরা খাটানো যাইতো না সমাজে, এরকম তাজ ওই কাজ বাজ করে তো এগুলো, কিন্তু কাজ বাজ করলে ওর টাকা ছিল প্রচুর, ছোটবেলা থেকে কাজ করে টাকা জমা রাখতো। তখন আমি এই সময় কিন্তু 2010 সালের সময়, তখন আমার আমাদের ফোন নেই, আতিকের একটা ফোন আছে আর ওই জালিসের একটা ফোন আছে, ওই ফোন দিয়ে দুষ্টুমি করতাম, এটা ওই ফোন কিনে দিতাম, সে কথা বলতাম বানাই নাম্বার দিয়ে, এই কথা বলতাম মজা করতাম। এই সন্ধ্যার সময় বসতাম, রাতে 12টা একটা বন্ধ রাস্তায় থাকতাম নদীর পাড়ে, ওই আতিক আমার সামনে বসে একটা নাম্বার দিল, নাম্বার দিল আমি, ও বলছে আর আমি মুখস্থ করছি,
মানে আপনি নেন নাই কিন্তু
ক্যাম্পাসে, আর ওই জালিস নাম্বারটা নিয়ে একটা দুজন কথা বলছে, কিন্তু কথা না বলার পরে তখন আবার সবাই চলে গেছে, আমি আর আবার দুজনই একা লেখায়, ও আমার বলছে ও আমার দোস্ত বলে দেখ, দোস্ত একটা নাম্বার দিয়ে গেছে, দেখ একটা মেয়ে কিন্তু কথা বলি আমাদের গ্যারান্টেড মনে করে না, মানে ও আমার সে বলতো না রকমের, আমার কেয়ার করে না, পাত্তাই দেয় না, তুই একটু কথা যদি বলতি তাই আমার সম্পর্ক করতাম,
মানে
বললাম আচ্ছা দি, ও দিল, আমি ওর সামনে বসে ফোন দিলাম, বসে খুব ভালোই মনে হইলো, আমি তোর দুষ্টুমি করতে পারতাম বেশি, একটু গান শুনতাম মেয়েদের আর কি, হ্যাঁ আমি ছোটবেলা থেকে নিজের সুরে গান গাইতাম আর কি, আমি কথা বললাম ভালো লাগলো, কথাই আমি বুঝছি যে মেয়েদের সাথে সম্পর্ক করাটা খুব সহজ হবে
এই মেয়েটার সঙ্গে,
হ্যাঁ মানে আমার জন্য না ওর জন্য, আমি কিন্তু ওর জন্য হেল্প করতেছি, তারপরে আমি কথা বলতেছি, আমি রীতিমতো কথা বলতেছি, ওর ফোন ওর সিম
কথা বলতেছেন আপনি?
আমি মানে ও বলছে ও তো কাজ করে,
এটা তো সেই নাম্বার যে নাম্বার আপনি মুখস্থ করেছিলেন,
হ্যাঁ হ্যাঁ ওকে এটাই, তারপরে ওয়ার ফোন ওয়ার মোবাইল ওই টাকা লোড করে দিয়ে যায়, মানে ও কাজে যায় সকালে আমার কাছে ফোনটা, ফজর আসে আমার ব্যাপারটা দিয়ে আমার ঘুম থেকে উঠাইয়া, ও চলে যায় কাজে, সন্ধ্যাবেলা আসে আমার ডাইকে বাড়ি করে, দোস্ত কি কি কথা বলছো, আমি কথা বলছি কিন্তু ওর জন্য, খুব ভালোই, মানে আমি লাস্ট রাত্রে হইতো কি আমরা ও আমাদের পরে আস্তে আস্তে 20-30 টাকা থেকে 100 টাকা পর্যন্ত দিয়ে যাইতো, তুই কিছু খাবি, তখন আমি সিগারেট খাইতাম আর কি, রাস্তায় বসে 2-3 টাকা পর্যন্ত কথা বলতাম, আমি কথা বলতাম ওর পাশাপাশি শুনতো কথা, কিন্তু ওর জন্য বলছি সেটা ও জানে, সেটা ওই মেয়ে ওটাও জানে আর আমিও জানি,
মেয়েটাও জানতো,
হ্যাঁ
মেয়েটাও জানতো যে আপনি ছেলেটার হয়ে কথা বলছেন মেয়েটার সঙ্গে,
হ্যাঁ হ্যাঁ
মেয়েটা তারপর আপনার সঙ্গে কথা বলতো,
হ্যাঁ হ্যাঁ কথা বলতো, ওর হয়ে কথা বলতে এটা মেয়ে জান, ওই প্রথম থেকে আমি যখন 3 দিন পরে এক ফাঁস কথা বলা শুরু করলাম, দেখো আমার ছেলের সাথে তুমি সম্পর্ক করতে চাও না কেন, ও তো গ্রামের মানুষ কথা স্বাভাবিক বলতে পারে না, তুমি ওকে কেন সম্পর্ক করবে না, এরকম শুরু করতে করতে লাস্ট আমি ওর পক্ষ হয়ে কথা বলতাম, মানে ওর ভাষা বলে আমি বলতাম আর কি, এরকম করতে করতে 3 মাস ওভার হয়ে গেল।
ওকে, মেয়েটার নাম কি ছিল?
শারমিন।
শারমিন,
আমি তখন ভর্তি হইলাম কলেজে, মোটামুটি কলেজে আসা যাওয়া করি, এর মধ্যে আর কি ওই সংসার মোটামুটি অভাব তো আগে থেকে ছিল আর কি, বাবার সাথে গেলাম হয়তো বাবা বসে যা ভালো একটু আড্ডা দিলে গালাগালি করতো, রাগ করে আমি ঢাকায় চলে আসলাম, ঢাকা আসলাম সাভারে, সাভারে এসে একটা কোম্পানি চাকরি নিলাম, আমি ওই আমার সেন্টারের কাছে বলে আসিনি, যার জন্য কথা বলতাম তুই দাও আমি দাও আমার খোঁজ নাই, আমি ওর সাথে যোগাযোগ করতেছি।
কে খোঁজ করছে আপনাকে? আপনার ফ্রেন্ড?
আমার ফ্রেন্ড।
নাম কি ছিল ওর?
জালিস।
জালিস, ওকে।
রানিং ছিল চলে আসে এর মাঝে আর কি,
মানে পড়াশোনা হলে হবে না হলে নাই এরকম একটা অবস্থা। দেখুন ফ্যামিলি কিভাবে একটা শিশুর উপরে ইম্প্যাক্ট তৈরি করে, এত ভয়াবহ রকমের ঘটনা হয়, ও কিন্তু আউট অফ দ্য ট্র্যাক হচ্ছে ধীরে ধীরে।
যেখান থেকে ময়লা বাইর হয় ওইখানে আমার মানে পরীক্ষামূলক আমি কাজ করার মতো করি কিনা, মনোযোগ আছে কিনা আমার
ওইখানে দেয় আপনাকে কাজ করার জন্য?
হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আমার সে পরীক্ষা করে, ওই ময়লার কাজ করতে দিল, একটা কন্ট্রাক্ট ছিল কাজটা আর কি, কাজটা বাইরের লোক দিয়ে করাইতো, পরে বললো এই কাজটা বাইরের কিছু লোক দিছে তাদের সাথে করবি, 7-8 দিন কাজ করলাম।
আচ্ছা,
তারপর ওই কন্ট্রাক্টের হিসাবে আমি প্রায় আমার 9,000 টাকার মতো পাই, আমার খুব আনন্দ লাগলো আর কি, বাড়িতে আমার কাছে কিছু টাকা পাঠাইছি, তারপরে রোহিমবাই ডাকলো বলছে আচ্ছা তোদের চাকরি দেওয়া যাবে আমার বাসায় থাকবি, সে তো মালিকের অবস্থানটা সে আছে আর কি, ওই কাজ দেখার পরে তারপরে সরাসরি বলছে আমার কাল থেকে আমার বাসায় থাকবি, আমার বাসায় খাওয়া দাওয়া করবি, আসবি আমার তোমাদের আমার বাসায় একটু বাজার চাষ করবি।
ওকে,
যাক শুনে গেলো খুব হেভি লাগলো, বিয়ে কি জায়গায় কোথাও থাকবো বা চিন্তা ছিল কোথায় থাকবো বা কি করবো, আর এই কদিনে সেটা অন্য জায়গায় ছিলাম আমার বোনার সাথে আর কি।
ওকে,
কাজ করতেছি ভালোই, কিছুদিন পরে ওই স্টোরের দায়িত্বটা আর কি, স্টোরের যে মাল জিনিস কেনা লাগতো, স্টোর কিপার বলে আর কি, ব্যাপক জিনিস কেনা লাগতো আর কি, ফ্যান জং মোটর তারপর লাইট বাল্ব এগুলো দৈনিকই কেনা লাগতো।
ওকে,
ওখান থেকে আমি 12 টাকা আর কি, গাড়ি খোলা থাকতো দৈনিক 1,200 টাকা, ওগুলো আমি যাচ্ছি সিএনজি না যাইয়া যাইতাম বাসে আর কি, ওই টাকাগুলো পকেটে থাকতো আর কি, ভালোই এরকম 2-3 মাস সাথে করতেছি, হেভি মজা লাগতেছে আর কি, টাকা কামাচ্ছি। এর মধ্যে আমি ওই
পড়াশোনা তখন একদম বন্ধ,
হ্যাঁ বন্ধ, বন্ধুকে ফোন করলাম, যাকে প্রেমের জন্য হেল্প করতাম অন্যের সাথে কথা বলে দিতাম, ওকে বলতাম যে বন্ধু কেমন আছিস, তখন একটা ফোন করলাম ওই টাকা দিয়ে কথা বললাম, ফোন দিলাম বললো ফ্রেন্ড আমি তো ওই মেয়েটা আমার সাথে কথা বলে না, তুই কথা না বললে আমার সাথে কথা বলবে না, তুই কি করতে পারি, তুই একটা কিছু ভাব, বলতাম তোর কাছে আসি চাকরি করবো তোর সাথে, চাকরি দিতে ব্যবস্থা করতে পারবি, ও কয়েকদিন আমার ফেলতে আসলো, আবার ওই আগের মতো কথা বলতেছি, সম্পর্ক কিন্তু ওর জন্য একটা পর্যায়ে ঢাকায় আসার পরে, ও মাঝে একটু কথা, ও ঢাকা দেন 3 মাস মানে কি ওয়ার্ক খাতে বলেছিলাম, যোগাযোগ যখন ছিল না
ওটাকে
আমার জন্য আমি না বললে কথা বলবে না, ওই আমার কাছে জানাইছে, পরে ঢাকাতে ওর চলে আসলো, ওকে ওখানে চাকরি দিলাম, ওই করিমের কাছে বললাম, তারপরে একা থাকা শুরু করলাম, কিছুদিন যাওয়ার পরে ওই মেয়েটা বললো কি মানে ও এখন আর আমার ফোন আছে, ওর ফোন আছে, আমার ফোনে কথা হয় কিন্তু ওর ফোনে কথা হয় না, ওকে ফোন দেয় না,
মানে জালিসকে ফোন দেয় না, ফোন দেয় আপনাকে? হ্যাঁ।
এখন একটা সময় আমার বললো কি যে আমি বলছি তুমি আমার ফোন দিও না, আমার ফ্রেন্ড তো রাগ করে, তুমি ওর সাথে কথা বলো, আমি এখন একটু কাজ বাজ করি তো অনেক সময় থাকে না আমার, ওর সাথে তুমি কথা বলো, আমি তো তোমার সাথে প্রথম যখন কথা বলা শুরু করছি প্রথম 3-4 দিন তখন তো তোমার ফ্রেন্ডের সাথে কথা আমি বলিনি, তারপর তুমি যখন অন্য তোমাকে কথা বলা শুরু করছো তোমাকে তোমার সাথে আমি সম্পর্ক মানে তোমারই আমি ভালোবাসতাম, আমি বুঝতে দিনে তোমার ফ্রেন্ড কষ্ট পাবে এই জন্য, তোমাকে ভালোবাসি আমি, সেটা অসম্ভব হতে পারে না, আমি এরকম কখনো ভাবিনি, রিয়েলি ভাবিনি, স্বপ্ন দেখিনি আমি, কারণ ওই যে সেরকম জানিস মাটির মতো মানুষ আর কি, ওকে কষ্ট দেওয়ার মতো এরকম সাধনা করার মতো একটা মন আসতেই পারে না, যে অনেক টাকা দিয়ে আমাদের পয়সা দিয়া অনেক যোগান দিত আর কি, খাবার দাবার খাওয়াইতো, মজা করাইতো। একদিন কে বললাম যে দোস্ত দেখ ওই মেয়ে তো আসলে বলতেছে যে আমার ভালোবাসে, এই এই কথা বলা মাত্রই দুজনে মারামারি শুরু। যাই তো আমার সাথে কথা বলে না, তুই ডাকা আসে লোকে লোকে কথা বল, প্রচন্ড মারামারি করলাম দুজনে।
মারামারি
করলাম পরে গেল এরকম বলতে তুই ওর কাছে ফোন দে, জিগা তুই ফোন দে জিগা আমার ভালোবাসে না তোর ভালোবাসে, আমি ও তো বলছে আমার ভালোবাসে, তা তুই ওর কাছে কথা বল আমি ব্যাপার থেকে নাই, আর ফোনটা অফ করলাম বাজানোর জন্য। লাস্টে ফোনটাও বাংলা বলছে আমি নাই, তুই কথা বলতে পারলে পার না পারলে না, জানিস যদি হয়তো হিস্টোরির সময় অবশ্যই সত্যতা স্বীকার করবে। তারপরে এইরকম চলতেছে, আমরা দুজন একই বাসায় থাকি, এরকম সপ্তাহখানিক কার সাথে কোনো কথাটা বলি না, প্রচন্ড তখন শীত। আরেকদিন রাত্রে এরকম ও বল তুই কথা বলা নিচ্ছিস না, কথা বলবো না, তোর কথা বলতেই হবে, তুই আজকে জিগাবি যে ও ভালোবাসে আমার না তোরে ভালোবাসে বলবো না। এনে আবার প্রচন্ড মারামারি করলাম ওই দিন রাত্র, আমি নাও হ্যাঁ বলছি কথা বলতে পারবো না। পরে দুজনে মারামারি করে যেমন বাসার মধ্যে যাচ্ছে তো খাট জামা কাপড় লেহেঙ্গা থেকে একাকার, লাস্টটা দুজনে আমার একটা লুঙ্গি ছিল শুধু দেওয়া বাইরে আর একটা ওই দুইটা গাড়ি দিয়া গাড়ি ছিল আর খাতা কাপড় সব পড়া পড়ি হয়ে গেছে, ওই দুইটা গাড়ি রাত্রে ঘুমাইলাম। এই এই টুকটা দিদিন চলতেছে আর কি
জি
দুজনের মধ্যে। একদিন আমি বললাম আজ আজকে অফিসে যাবো না, নদীর পাড়ে যাবো, নদীর পাড়ে যাইয়া আমি ওরা ফোন দেবো। ইতিমধ্যে আমি একটা ফোন কিনছি আর কি, আমার মতো কথা বলবো, তুই কথা বলবি না, আমি জিজ্ঞাসা করবো ও কাকে ভালোবাসে, তুই শুধু শুনবি, পরে তোর মতো তুই ফোন করবি, আমি যেন জানি না এরকম। তারপর ফোন করলাম জিজ্ঞাসা করলাম, ও বলছে আমি তো তোমারই ভালোবাসি, তুমি তো এতদিন বলো নাই, আমি তো তোমার জন্য কথা বলিনি, তুমি ঢাকা ফেলে গেছো বা তোমার খবর জানতাম না, আমি তো তোমার ফ্যান সাথে এই জন্য কথা বলিনি।
মানে জালিসকে লাভ করে না করে আপনাকে?
হ্যাঁ, কিন্তু এটা আমি এখন কোনো কোনো জানতাম না।
তারপরে
তুই সম্পর্ক কর আমি আর করবো না,
এটা কে বললো?
বলছে
আপনাকে
বলছিলাম তুই কর, এরকম করার পরে থেমে গেলাম, ও কথা বলছে না আমি কথা বলছি না, আমি তাহলে আজ থেকে কোনো দুজনে জ্ঞান দান করবো না, সম্পর্ক যদি করি আর না করি এক জায়গায় থাকবো আগের বন্ধুর মতো। আমি ওর রাত্রে ডিউটি হইলাম, রাত্রে খাবার দিয়েতাম একটা বাজে কলা কিনে দিতাম, মানে রুটি কিনে দিয়েতাম, আমার খুব মানে ক্ষুধা লাগতো আর কি বেশি। এই আগের মতো চলতেছে, করতে মেয়ের মা আমার ফোন করছে আমার নম্বরে, মেয়ের মা। ইতিমধ্যে যদি আমার কথা বলছি এর মধ্যে ওই যে ওদের পরিবারের সবার সাথে ভালো সম্পর্ক হয়ে গেছিল অটোমেটিক আগে, আমি যেদিন থেকে সবাই ডাকতাম আমাদের ছোট ভাই সাথে আব্বুর সাথে কথা বলতাম, আর মা আমার একদিন ফোন করছে। হ্যাঁ, এটা আর কি 2010-এর শেষে আর কি
জি
একদম শেষ টাইমে ডিসেম্বর হবে এরকম। তারপরে বাবা এরকম আমার মেয়েটা তো এরকম পাগলামি করে, তোমার সাথে আসার কি হয়েছে, আমি তো আমার সাথে কিছু হয় নাই এরকমের, আর তুমি কি আমাদের বাড়িতে একটু আসতে পারো, তোমার সাথে কথা আস। আমার বলছে কেন যদি সুযোগ হয় কখন আসবো। এর মধ্যে আমি ওর সাথে মনে করি মোটামুটি কথা বলতেছি, একটা সময় ও বলছে দেখো আমি তোমার অনেক ভালোবাসি, আমি আস্তে আস্তে এই দুদিনে আবার কথা বলার পর আমার তো মন ডকলো আর কি মোটামুটি, কেমন একটু ভালো লাগলো আর কি, তুমি কথা বলতেছি ভালো লাগলো, এটা কিন্তু ওই আমার জানিস ফ্রেন্ড জানি এবার।
আচ্ছা,
আবার এই কথাটা যখন আমি কথা একাকে শুরু করছি আমার জন্য, এটা আবার রাতে দুজনে হেডফোন লাগিয়ে কথা বলতাম, ও শুনতো আমি শুনতাম, তারপরে সম্পর্ক করতেছি এরকম ভালোই মোটামুটি ভালো একটা সম্পর্ক আমার, আমি মন থেকে দেখছি মানে হইতেছে। তারপরে কিছুদিন পরে 10-এর শেষে 11-তে ও এসএসসি পরীক্ষা দিলে, ফেব্রুয়ারি 2 তারিখ পরীক্ষা ডেট ছিল এসএসসি পরীক্ষা 2011 সালে। তারপরে মা ও আমার একদিন বললো যে তুমি আসো আমি একটু কথা বলি, আমি সেদিন শুরু হয়ে আসবো। এর মধ্যে আবার কিছুদিন পরে আমি ওর ফোন ওয়েটিং পাইতাম আর কি, পছন্দ ওয়েটিং পাইতাম, দেখে আমিও আর কি পাইতে বললাম আমার মতো, কিছুদিন অফ দিলাম। তারপরে একদিন আবার ফোন দেওয়ার পরে কোনো কান্নাকাটি করার পরে ওনাকে এক্সিডেন্ট করবে বলা গেল, যে হাত কাটছে আর মা বললো আর কি, বলার পরে এরকম ও প্রচন্ড কান্না করতো ফোনে আমার, কান্না করার পরে আমি চান্স হ্যাঁ তোমার ভালোবাসি এ বললাম, বলার পরে সম্পর্কের কথা চলতেছে চলতেছে একদিন দেখলাম ওর ফোন ওয়েটিং, কার সাথে কথা বলছো, আমি বলছি এটা আমার ক্লাস ফ্রেন্ড আছে ফ্রেড হাউস, ওর সাথে পরীক্ষা রুটিনের বিষয়ে কথা বলছি, আমি তার নাম্বারটা দাও, দিচ্ছি নাম্বারটা। ইতিমধ্যে আমার সাথে কথা বলছে আমার ফ্রেন্ড জালিসের সাথে কথা বলছে, এর মধ্যে ওয়ার ক্লাসমেন্টের সহ ওয়ার এলাকায় আর তিনটা,
তখনও মেয়েটার সঙ্গে আপনার দেখা হয়নি?
দেখা হয়নি,
তখনও দেখা হয়নি। আর এই সম্পর্কটা ততদিনে বয়স কতদিন হলো?
সেটা হয়েছে
2-1 বছর হয়ে গেছে,
1 বছর হয়েছে,
1 বছর হয়ে গেছে। বিরতি নেব প্রিয় শ্রোতা এই জায়গাটিতেই। ভুলের জায়গাটিতে আমরা এখন পর্যন্ত যাইনি, ভুল বা অপরাধটা কি সেটার পেছনের ব্যাকগ্রাউন্ডে আমরা আছি। আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি আরো একবার, যাহা বলিব সত্য বলিব প্রথম বই প্রকাশ করতে যাচ্ছে এবং খুব শীঘ্রই সে বইটি বাজারে আসবে। যদি আপনি অ্যাডভান্স বুকিং দিতে চান, বইটির মূল্য রাখা হয়েছে মাত্র 200 টাকা। আপনি ফোন দেবেন 16297 এই নাম্বারে, আমি আবারও বলছি 16297 এই নম্বরে, documentary.com এর এই নম্বরে ফোন করে আপনাকে অ্যাডভান্স অর্ডার করতে হবে। 200 টাকা বইয়ের মূল্য, বই আপনার বাসায় পৌঁছে যাবে। আমরা ফিরে আসছি ঠিক মাত্র 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আপনারা যারা এই অনুষ্ঠানটিতে এসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো কনফেস করতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজের আর কেউ কখনো না করুক, তারা আমাদেরকে ফোন করবেন এই নাম্বারে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। ওকে, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আবার আমাদের গেস্টের কাছে। জি, আপনি যেখানটায় ছিলেন যে শারমিন, সেই সময়টাতে আপনার পাশাপাশি আর অনেকের সঙ্গে ফোনে কথা বলতে,
হ্যাঁ কথা বলতে চাই, তারপরে আমি ওয়েটিং লিখে ওদের নাম্বারটা চাইলাম, যে কার সাথে কথা বললো, বললো যে ফেডারেল সমাজ ক্লাস ম্যান ওর কাছে নাম্বারটা দাও, নাম্বারটা আমার সাথে দিয়েছে। তখন আমি ওই কর্মরত অবস্থায় কাজ করি আর কি, কারখানায় চাকরি করতেছি, নাম্বার দিয়েছি, আমি ফোন করলাম, তোমার নাম কি? বলছে ফেডারেল, বাসা কোথায়? বাগদাদ। তুমি শারমিনকে চেনো? হ্যাঁ। কি হয়? ক্লাসমেন্ট। আচ্ছা ওকে, আমি ওর একটা ফ্রেন্ড সম্পর্ক করে এরকম তো সবসময় তাদের সাথে আড্ডা দেয়, স্কুলে খুব কমই আসে। বাস আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি পরে আবার ওই শারমিনকে তুমি কিছু সম্পর্ক করো? না, সম্পর্ক করি না। এরকম বলতেছে, আমার খুব ভালোবাসে, খুব কান্নাকাটি করে, আমার না দেখলে বাঁচবে না, অমুক না সমুক না, মানে পছন্দ আর কি। এত কথা বলতাম, 9টা থেকে ফটো ছেড়ে দিতাম, এমন এমন সময় দেখতাম আমি বাসার দিকে মানে লাইট জ্বালাবো, হাত দিয়ে রাখছি, 2 ঘন্টা কথা বলে ফেলাইছি, এরকম সময় গেছে। পছন্দ তখন টাকা ঢুকাইতাম ফোনে, এতে বল দেখি আর কি, অনেক সময় ধরাও খাইছি আর কি, গেছে। তারপরে মাসের কাছ থেকে আমি নাম্বার নিলাম সুমনের, তার সাথে সম্পর্ক করে ওখানে এলাকার, ও সুমন ডিস্ট্রিক্ট চাকরি করতো, আমাদের যে কথা বলছি আমি এবং জালিস, আমার থেকে আর দুই, মানে ওয়ার 7 থেকে শুরু আর কি।
আচ্ছা,
এর মধ্যে ওদের সাথে মানে সুমন আর ওয়ার ফিজিক্যাল সম্পর্ক হয় দুজনের।
এটা আপনি জানলেন কিভাবে?
এটা জানছি ওই ছেলেটাকে যখন ফোন,
সুমনই বলেছে আপনাকে?
আমি মনে করছি মিথ্যা কথা বলে দূরে সরাবার জন্য। এই আমি সুমন করবো, তুমি একটা সত্যতা কোনো প্রমাণ আছে? বলছে হ্যাঁ আছে, তুমি কোথায়? আমি ঢাকায়। আর তুমি বাঘার আসলে তোমাকে আমি ভিডিও দেখাবো। আচ্ছা ওকে, তখন আমি অবিশ্বাস করলাম আর কি, বলছি আচ্ছা। ও বলছে তারপর তুমি আমার বলছে বল তুমি কতদিনের সম্পর্ক করো? আমি চিন্তা করলাম যদি তোকে পরে বলি তাহলে আমার কাছে এরাই যে আমি তার সাথে আরো 2 বছর আগে, আমি বলছি তুমি তো 2 বছর, আমি 4 বছর সম্পর্ক করি, কারণ ও বুঝবে ওদের কিছু করে, তার সাথে বেশি আমি একটা কিছু করছি, আমার সাথে বেশি কিছু চলাফেরা হয়েছে, এটা বুঝবো আর কি। তুমি কি জানো না যে ওয়ার শৈলে এখানে এখানে দাগ আছে, এই চিহ্ন আছে? সেটা বলার পরে আমি এই কথা কিন্তু মেয়েকে জানাইনি আর কি।
আচ্ছা,
আমি আমার এখন বেশি যোগাযোগ সুমনের সাথে, আমার জানতে বললাম সুমন আরও বাগড়াতে এমন কোন জায়গা না যাদের পা পড়ে নেই এক জায়গায়, এমন একটা দিন নেই। পরে স্কুলে আমি পরে চেক করে দেখলাম 2 বছরে ও মাত্র 27 দিন রেগুলার ছিল আর কি।
2 বছরের 27 দিন রেগুলার কোথায় ছিল?
স্কুলে, মানে বাড়িতে যাইত
শারমিন।
হ্যাঁ,
এছাড়া ম্যাক্সিমাম টাইম হচ্ছে ছেলেটার সঙ্গে,
আর বন্ধ সরকারি মানে ছুটি ছাড়া বাকি সময়টা ওর সাথেই কাটতো। এরকম দেখ, আমি শারমিনকে বললাম, হাসতে হাসতে বললাম, আমার না তিল খুব পছন্দ, ওই ছেলেটাদের বলছে অমুক জায়গার তিল আছে, এখানে এই জায়গা আছে, আমার না তিল খুব পছন্দ, তা কি করে বললাম? দেখি ওর কথার সাথে মিলে না, বলছে হ্যাঁ আমার, আমি তোমাকে কোথাও তিল তিল আছে নাকি? হ্যাঁ আছে, কোথায়? অমুক জায়গায়। ওই ছেলেটাদের বলছে এমন একটা জায়গার কথা বলছে, সেখানে পুরো শরীরের কাপড় চোপড় না থাকলে কেউ দেখতে পারে না, আমি তো কনফার্ম হইতেই পারি যে সেটা একটা হইতেই পারে, দেখো বললাম, ওর কাছে বলতেছি না কিন্তু। তখন আর কি মন থেকে খুব খারাপ লাগতেছে, এরকম করতে করতে এখন দেখি আমার কিন্তু প্রচন্ড ভালোবাসে, ওই সময়টা কিন্তু ওর সাথেও কথা বলছে, পছন্দ আমার সাথে কথা বলছে, ওর সাথেও বলছে, আর ওদের সাথে সম্পর্ক কিন্তু ফিজিক্যাল সম্পর্ক হয়ে গেছে আর কি। দ্বিতীয় আমারে ওই সুমন আরেকদিন ছেলেট মালিক বলে যাতে আমি আবার ওর সাথে এই মতো সময় আসতেছে করবো, পারলে তুই ছাতাস আমার বলতেছে। আমি তুমি মেয়ের কিন্তু জানাচ্ছি না, আর ওই ছেলে জানে আমি সম্পর্ক করি, আমি ছিল মেয়ের কাছে মানে স্বামীর কাছে বলতেছে না যে তোমার কোনো লাভার আমাকে আমার কাছে এই তথ্য বা আমার দুজনের কথা বলি, আমরা দুজনে জানি ওর ব্যাপারটা, কিন্তু ও আমার দুজনের ব্যাপারটা জানে না। ওর কাছ থেকে ওর একটা ক্লাসমেটের কাছ থেকে আমি নাম্বার নিয়েছিলাম, ফেডারেল বলছিলাম থাকার সময় ও খুব তাড়াহুড়া আত্মনাথ করে আমার বিয়ে করবে, মানে ভালোবাসে আত্মহত্যা করে মারা যাবে। ওর মা আমার ফোন দিত, ফোন দিয়ে খুব জিজ্ঞেস করতো বাবা আমার মেয়েটা তো সামনে পরীক্ষা দিবে, আমার মেয়েটাকে তুমি কি করতে চাও, আমার মেয়েটা মরে যাবো। আমি এখন সত্য কথা বলতে পারছি না যে আমি তোর কাছে দূরে যাবো বা এরকম একটা চরিত্রহীন বললেই তো চলে, তার সাথে ফিজিক্যাল সম্পর্ক হয়েছে একটা সময় আমি ওদের মানে ওরা এত তারা আমার দেয়। আমি লাস্টে বললাম শারমিনকে যে দেখো তুমি তো এরকম,
মানে তখন আপনি শারমিনকে এগুলো জানাতেন না, শুধু ইনফরমেশন নিতেন কিন্তু জানাতেন না, চুপি চুপি নিতেন আপনি এগুলো।
দ্বিতীয়বার যখন আমাকে ছেড়ে দিল যে ওর সাথে আমার একটা ফিজিক্যাল সম্পর্ক হবে, তখন আমি ওরে বলছি যে তুমি কিন্তু একটা ভুল পাবার সামনে, এরকম তোমার কিন্তু কেউ এরকম একটা ক্ষতি করতে পারে, তুমি হয়তো বা তাকে ভালোবাসো, আমি কিন্তু মানে সরাসরি বলতেছি না, তুমি তার কথা এবার সাড়া দিও না, তাহলে তোমার দ্বিতীয় আবার অ্যাক্সিডেন্ট হইতে পারে, এটা বলছি। বলার পরে ও প্রথম কেট দেখেছে যে কেমনি কি জানলো, বলছি এই কাহিনী তোমার সাথে এরিমাকা ছেলের সাথে সম্পর্ক আছে, তার ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, তার ভিডিও ক্লিপ ওর কাছে আছে, জায়গাটা সুলতানপুর, একটা ফাঁকা বাড়ি, বাড়ির সামনে একটা পেয়ারা গাছ ছিল, প্রথমে তোমার দুজন দর্শক বাড়িতে পেয়ারা বাড়িয়ে খাইছো, এরকম ডিটেলস আমি জানি, কত মাথা নষ্ট তুমি জান না কেমনি। আমি বলছি তুমি তোমার কাছে লুকাইছো এইভাবে আমি সবই জানি, এখন তুমি বলো আমি কেমনি তোমার প্রতি আমার মনটা থাকে। এই খুব কান্নাকাটি, মানে এখন আরো ঠিক যেন মানে পছন্দ আমার বেশি ভালোবাসে আমি জানার পরে,
আপনি জানার পরে আপনাকে ভালোবাসতো কেন, আপনার সঙ্গে তো শত্রুতা তৈরি হওয়ার কথা।
হ্যাঁ আমার ভালোবাসা এই কারণে আমি জানি, এখানে আমি ওর সাথে আমার পরিবারকে যাতে না জানাই, মানুষের কাছে না বলি আর মানুষ আমাদের নষ্ট না হয়, এরকম আমি বলছি না আমার কাছে এরকম সম্ভব না কথা বলবো না, না বলার পর এরকম চলতেছে পুরো ঝগড়া, একদিন নাকি ও গলায় ধরে দিবে মারা যাবে আরকি। এরকম মামার ফোন দিয়ে বলে আর তোমার আসতেই হবে। তারপরে আমি একটা সময় জানুয়ারি 17 তারিখ 2011 গেলাম ওদের বাড়িতে বাগেরহাটে, যাওয়ার আগে ওই যে ফ্রেন্ড জালিস একফার্স্ট কথা বলছিল সম্পর্ক যার জন্য আমি কথা বলেছিলাম, ওকে বললাম বন্ধু জামো কি, বলছে যা কিন্তু আমার সাথে সার্বক্ষণিক ফোনে যোগাযোগ যোগাযোগ রাখবি, আর বাগেরহাটের মানুষ ভালো না তোর নিয়ে আটকে একটা কিছু করতে পারে, তুই আমার সাথে যোগাযোগ রাখিস, এ বললো। আর আমি যাওয়ার আগে ওই যে একটা ফ্রেন্ড ছিল ফেরদাউস যার কাছ থেকে আমি ওই শারমিনের ক্লাসমেট, ওকে কিন্তু আমি টাকা দিতাম, আবার টাকা দিয়ে শারমিনের ব্যাপারে ইনফরমেশন নিতাম কোথায় কি করে, ওই টাকার প্রতি একটা লোভ হয়ে গেছে ওর, ওই জন্য আমার খুব আমি তো তখন ওই স্টক ম্যানেজ হিসেবে অনেক টাকা কামাই আর কি, মোটামুটি দৈনিক ভালো টাকা কামাই। ওকে বলছি তোদের এলাকায় আবো, তখন তো ফ্রেন্ড হয়ে গেলাম, তোদের এলাকায় আবো, ও আমার এলাকায় আর কি সাপোর্ট দিবে। একবার স্বামীর সাথে কথা বললাম, স্বামীর আম্মুর সাথে কথা বললাম আর আব্বুর সাথে কথা বললাম যে আমি আসতেছি, আপনি এত রিকোয়েস্ট করেন আসতেছি, গেলাম আমি যাইয়া ওখানে ডান্স সিনেমা একটা হোটেল সকালে বড় বড় সময় নামলাম, প্রথম ফোন দিলাম সে ফেরদাউস আসলো, এখন ফেরদাউস যে আসবে ওই যে আমাকে ফেরদাউসের নাম্বার দিছিল শারমিন, আমি এই নাম্বারটা দিয়ে ওর সাথে রিলেশন করে তুলছি এটা তার শারমিন জানে না। আমি সেটাতে বললাম ফেরদাউস রে যে তুমি শারমিনের সাথে আইসা সামনে বসে আমার পরিচয় আমি আর তুমি দুজনকে চিনি বা পরিচয় হয়েছে এটা তুমি প্রকাশ করবে না, আমরা এই হোটেলে থাকবো স্বামীর কথা বলবো, তুমি তুমি দিয়ে হোটেল ঢুকবা দুইজ্ঞা মানে স্বামীর তোমার ক্লাসমেট কে ভাই এই পরিচয় এই থেকে আমার আবার ফ্রেন্ড হবো এরকম হবো, তুমি ওর কাছে বসে দেবো না, কালে শারমিন বসবে যে এতদিন এত কিছু ব্যাপার আমি কোথায় পাইছি এটা ওই দেশে ওকে মাইন্ড করবে তুমি বসতে দেবা না। তারপরে এই ঠিক একই কাহিনী, এখন তারপরে আমার কথা ছিল ওদের বাড়িতে এলাকায় যাবো কিন্তু ওদের বাড়িতে যাবো না, হোটেলে বসে কোথাও কথা বলবো, এটা ওর বাপের সাথে কথা, ওর আব্বু বললে কি আমি এক কথার মানুষ, আসলে সে অনেক ভালো মানুষ, এখন বলতে হবে যে আমি এক কথার মানুষ তুমি আসবা,
আপনার
সাথে কথা বলবো কিন্তু বাইরে বসে আপনার বাসায় যাবো না, আমার কথা এক কথা তুমি যদি যেতে পারবে সেটাই হবে, আচ্ছা তাহলে আপনাদের ওখানে এসে হোটেলে কথা বলে চলে আসবো, আচ্ছা তুমি আসো, আমি তার কথা মতো গেলাম, গেলাম এই কারণে তার মেয়ে বারবার মানে আত্মহত্যা করতে যায় মরতে যায় হাত কাটে পা কাটে কলেজে স্কুলে যায় না পরীক্ষার সামনে, আমার গেলে পর আমার ব্যাপারে একটা ডিসকাস করবে আর কি, এই জন্য গেলাম আর কি। ওরা আসলো প্রথমে সকালবেলা শারমিন আসলো একটা অটো নিয়ে, ওখানে আসা মাত্র কখনো দেখি নাই কিন্তু আর মরি বললাম যে এই মেয়েটাই বুঝলাম, বসলো আমি রাস্তার কাছে
দেখে বুঝতে পেরেছেন দেখাতে আপনার অনুভূতিটা কি ছিল,
হ্যাঁ দেখার পর আর মানে ওই যে হাইটে আসছে আমার আসলে ভালো লাগছিল আর কি, যেটা সত্যি কথা বলতে ভালো লাগছে, ওদের একটা ফিজিক্যাল রিলেশন কার সাথে হয়েছে বা অনেক কিছু হয়েছে ওটা আসলে
ওটা মাথায় নেই
মাথায় নেই। তারপরে ফোন কথা বললাম ও আমার ডাকছে বাড়িতে ছিল বাবা মা ডাকছে, আমি ছিল তোমার বাবা তো বলছে এক কথা মানুষ সে আবার তোমাকে এক কথা বলে কেন, তোমার বাবাকে ডাকো এখানে বসে কথা হবে, সে কতক্ষণ পর তার বাবার ফোন দিয়ে আনলো, বাবা এসে যেরকম আমার আত্মনাদ করলো আর কি যে ভালোবাসা দিচ্ছে বাড়িতে না যাই, এর কোনো উপায় নেই, গেলাম আর কি। বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে অনেক খাবার দিল আর কি, অনেক আপ্যায়ন করলো। আমি তো রাতে নাইটে গেছি গাড়িতে, প্রচন্ড ঘুম। আর বলছে তুমি তো বিকেলে নাইটে যাবা, তাই এখন তো গোসল টোসল করে রেস্ট নাও, ঘুম একটু ঘুমাও, নাইটে সেটে যাবা। আচ্ছা, তাই আমি তো ওই রাত্রে আসছি, ওই যে সকালে খাওয়া দাওয়া করে যে ঘুম, ঘুমিয়ে সন্ধ্যাবেলা হয়ে গেছে আর কি, সন্ধ্যা হয়ে গেছে। আমার মনে নেই যে আমি কোথায় ছিলাম, মানে রাত্রে না ঘুমাইলে আর কি যেটা হয়, সন্ধ্যাবেলা উঠছি আমি তো দুবি দিক যে আমি দেখা যাইতে হবে, এদিক দিয়ে কিন্তু আমার না ভুলে গেছি। ওই সময়টা ছিল ওই মানে ঢাকায় এই কোম্পানির ফ্যান মোটর বিভিন্ন পার্টস পাতি ওরা সারাইতে নিতাম, চার দিন পাঁচ দিন সময় দিত। কোম্পানির নিয়ম ছিল ওটা না সারিয়ে নিয়ে আসা যাবে না, তার জন্য বিনিময়ে হোটেল থাকলেও থাকতে হবে, কাজ সামনে থেকে করে আনতে হবে। সেটা জানতো যে আমি ওই কাজ করাচ্ছি আর কি, কোম্পানি জানতো। ওখানে গেলাম একদিন দুদিন তিন দিন, আমার মনে আসতেই দেবে না। আমি আসা শুরু করলি মানে তখন আমার বিয়ের টিয়ার ব্যাপারে অনেক কিছু বললো তারা আর কি, যখন বন্ধুর জন্য হেল্প করতাম তখন থেকে তারা জানে আমি কথা বলি, আমার সাথে সম্পর্ক আগের কথা নেই। আর ওদের সবার সাথে কথা বলতো, সবার কি বুঝাইতো যে আমার সাথে কথা বলে, আমার সাথে কথা বলে এখন তো আমি আসাদন ডাকা আসাদন প্রস্তুতি নেই, অটোমেটিক সামনে আমার সাথে চলে যায়। দুই দিন টিকিট কাটছি, আর বাবাই কেটে দিচ্ছে তাদের টাকা দিয়ে,
জি
অটোমেটিক আমার সাথে চলে আমার তুমি ডাকা নিয়ে যাবা, তখন কিন্তু পরীক্ষা দেবে সামনে, ডাকা নিয়ে যাবা। আমি কেমন তোমার মেন্টাল ব্যাপারটা, তুমি কেমন, আমি তোমার কেমন দেখাই নি, আমি নিজেই তো চাকরি বাকরি করি, তুমি পরীক্ষা দাও তারপরে আমি তোমার নেবো একটা আর কি বস্তু দিয়ে দেখে আইতে পারি কিনা, ওরকমের ভুলে তো দিয়ে আসলাম আর কি কোন রকমের ডাকায়। তারপরে কাজ করতেছি, খুব জানুয়ারি মাস গেল, কথা হচ্ছে ফেব্রুয়ারি দুই তারিখ পরীক্ষা, জানুয়ারি সম্ভবত 30 তারিখে আর কি 11-তে। ওর মা ফোন করছে, বাবা দুই তারিখ তো পরীক্ষা, ও তো লেখাপড়া করে না, কোনো প্রিপারেশন নিচ্ছে না, কথা শুনতে পারি?
আপনার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করলো না ওর বাবা মা, আপনি যদি গেলেন ওখানে?
খাবার দাবার ভিতরে পরিবেশ ভালো ছিল, কিন্তু বাইরে চলাফেরা ভালো ছিল না আরকি, মনে হয় খুব গরিব গরিব এরকম আরকি। ঘর দরজা কি ভিতরে মালদিনী ছিল, কিন্তু বাইরে থেকে ঘর দরজার অবস্থা ভালো না এরকম। তারপরে ফোন দিয়ে বললো, বাবা এরকম তো লেখাপড়া করে না, সামনে পরীক্ষা 2 তারিখে, তুমি একটা মাসের জন্য আসবা, না আসলে পরীক্ষাই দেবে না, আমার সাথে বলছে পরীক্ষা দেবে না। আমি কি করতে পারি, আমি তো চাকরি করি, বলছি তো সম্ভব না। অনেক মা রিকোয়েস্ট করলো, পরে আমি কি করবো, ওই আমি আমার ফোন তুমি নাও, তাহলে আমি কিন্তু আত্মহত্যা করে মারা যাবো, আর একজন দায়ী হবার পরে তুমি, তোমার কিন্তু আসতেই। আমি দেখো এখন পর্যন্ত তুমি একটা ছেলের সাথে সম্পর্ক সেরা আমি জানি, তোমার সাথে কথা বলি, এটা কিন্তু তোমার ঘটলাম, আমার সাথে তুমি কথা বলার অধিকার খাটাইতে পারো না, আমি যদি সেটা কথা না বলি। ওখানে গেলাম পরে আমার তাদের আপ্যায়নটা করলো, আমি আপ্যায়ন আসলে অনেক মুগ্ধ, মানে তাদের প্রতি অনেক কেমন জানি মন বেঁকে গেল, তারা আমার খুব আপন আর কি, প্রতিদিন মানে সকাল বিকেলে হেভি আমার মানে আপ্যায়ন করতো।
কোথায় আপ্যায়ন করতো?
ওই শারমিনদের বাসায়। বলার পরে আমি তখন টাইমতে জানুয়ারি 23 তারিখ, আমি কি করবো, ঠিকই তার মা তো অনেক, সে অনেক ভালোবাসা দিয়ে কথা বলতে পারতো, বুঝছেন, আমার খুব লাগতো আর কি উল্টো পাল্টা বললে। পরে আমি তৈরি গেলাম, তখন আমি 27,000 টাকা ছিল আমার কাছে,
সব টাকা নিয়ে গেলাম। কত সালের দিকে ঘটনা এটা?
এটা 11-তে,
2011 সালের ঘটনা।
27,000 টাকা ছিল, আমি নিয়ে চলে গেলাম, দেন 23 তারিখ রওনা দিলাম, পরে যা মাকে বলছি খাওয়া সব নিয়ে গেলাম। তারপরে ও আর পরীক্ষা শুরু থাকতেছি, পরে দৈনিকের মতো কলেজ পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি, আবার নিয়ে আসছি আমি পর্যবেক্ষণ শুরু। এর মধ্যে রাত্রে 12-টা 1-টা 2-টা পর্যন্ত পড়তাম, পাশে বসে থাকতাম, কিন্তু এর মধ্যে কখনো আমি ওর দিকে খারাপ নজর তাকাই নাই, বা ও কেমন
বা ওর সামনে সামনে এইসব বিষয়গুলো নিয়ে কোনো কথাও বলতো না, যে তুমি কেন এই ধরনের সম্পর্কে গিয়েছো বা ছেলেদের সঙ্গে মিশেছো।
আমার সম্পর্ক বা কারোর সম্পর্কে কোনো কথাই হতো না। ও জাস্ট পড়বে, পরীক্ষা দিচ্ছে, আমি পরীক্ষার জন্য আসছি, আসলে
ও তখন কিসে পরীক্ষা দিচ্ছিল?
SSC। SSC, তারপরে প্রতি রাত 12-টা 1-টা 2-টা পর্যন্ত এরকম, কিন্তু রাত্রে আমি ওখান 12-টা 1-টা পর্যন্ত পড়তাম, মানে বসে থাকতাম, ও পড়তো ঘরের মধ্যে, 2-টা খাট ছিল আর বারান্দা, মানে 8টা ছিল বারান্দা, ওখান থাকতো বাবা মা, 8টা ছোট ভাই, আর ঘরের মধ্যে একটা খাট ছিল, ওইখানটা যেখানে পড়তো পাশে টেবিল, সবকিছু খাবার টেবিল মানে খাইয়া, কিন্তু রাত্রে দেখতাম কি তারা বাইরে থেকে তালা মার দিত,
বাইরে থেকে আপনার রুমে তালা মেরে দিত।
হ্যাঁ,
ইন্টারেস্টিং।
হ্যাঁ, আমি বুঝতে পারতাম না তালা আর কেন মারে, মানে এটা ভাবতাম, কারোর কাছে প্রকাশ করতাম না।
আচ্ছা,
ঘরের মধ্যে কিন্তু আমি এবং তার মেয়ে।
দাঁড়ান, ঘরের ভিতরে আপনি আর তার মেয়ে, মানে
মানে শারমিন,
একই ঘরে থাকতেন আপনার অবিবাহিত অবস্থায়?
হ্যাঁ হ্যাঁ, আর সবাইকে তখন তারা বলছে যে আমি তাকে কোনো আত্মীয় হই।
ওকে ওকে,
এরা সবাই জানে।
ওরা কয় ভাই বোন ছিল?
ওরা তিন ভাই বোন।
ও কি সবার বড় ছিল না ছোট?
বড়।
বাবা কি করতো?
আর বাবা ওই যে মাছের আর কি, ঘেটের চিংড়ি মাছ, গলদা, তারপরে
এগুলো নিজের ছিল নাকি উনি ব্যবসা করতেন?
না, ওগুলো আর কি ঘিয়ে বাজার তো পছন্দ।
আপনাদের রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা মেরে দিত?
হ্যাঁ, এগুলো রাত 12টা পর্যন্ত পড়ার পরে টিভি চলতো, টিভি বন্ধ হয়ে গেল, সবাই ঘুমিয়ে যেতাম। আর আমি মাঝে
মাঝে, মানে কি ওদের বাসা কি আর ছিল না, রুম কি আর ছিল না?
হ্যাঁ, মানে বড় একটা বড় রুমটা, এই রুমটায় আমি ওই রুমটা আমাদের খাবার দাবার, টিভি এবং শারমিন যে থাকতো ওই পাশে, মনে করেন মানে খাট সাজানো, মাথায় একটা মানে কি হালকা।
প্রথম যেদিন আপনার সঙ্গে ওনার মেয়েকে এভাবে রাখলো, তখনই তো আপনার কোশ্চেন হওয়ার কথা, মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হওয়ার কথা, কেন হলো বা কি কারণ? আপনি জিজ্ঞেস করলেন না শারমিনকে যে আমাদের কিভাবে কেন আলাদা করে রুমে রাখতেছে বা এরকম কি অবস্থা?
12টার পর্যন্ত পড়তো তো, হঠাৎ করে দেখতাম তালা মারা, আমি বুঝতে পারতাম।
12টার আগে কি আপনি ঘুমিয়ে যেতেন?
না, তাহলে 12টা পর্যন্ত পড়তো। তো
আপনার রুমে কেন রাখবে? আপনাকে তো মেহমান, আপনাকে তো আলাদা জায়গায় রাখার কথা।
আমি ভাবতাম কি জন্য তালা লাগায়, জিজ্ঞাসা করতাম না, জিজ্ঞাসা করলে তারা বলতে তারা অনদ দিয়ে আবার কিছু সিন্ডিকেট করে।
তালা লাগানোর প্রসঙ্গ তো পরে, প্রথম কথা হচ্ছে যে মেয়েকে কেন আপনার সাথে থাকতে দেবে?
আমি না থাকলে ও পড়বে না, আমি যতক্ষণ থাকবো ততক্ষণ পড়বে।
ও ওকে,
আমি থাকতে হবে তারপরে পড়বে,
এই জন্য আপনি ওর রুমে থাকতেন 12টা পর্যন্ত?
হ্যাঁ থাকতাম 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত এরকম থাকতাম আর কি, এবং ঘরের মধ্যেই ঘুমাইতাম। একই ঘরে দুইটা খাট ছিল, ওই রুমটা মানে দুইটা খাট ছিল, একটা ঘুমাইতো আর একটা ঘুমাইতাম, এরকম এক মাস গেল, এক মাস।
এইটা কি বিশ্বাসযোগ্য? আমার মনে হয় একটা এসএমএস পোলের দরকার এই মুহূর্তে। পৃথিবীতে অদ্ভুত ঘটনা অসংখ্য ঘটে, এটা নিয়ে আসলে কোন ধরনের কনফিউশন তৈরি হওয়ার আগে যেই কেবল বিভিন্ন ধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন, যেই কেবল এই ধরনের অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছেন, তার কাছে এটা পান্তা ভাত। কিন্তু আমাদের মতো যারা হয়নি তাদের ক্ষেত্রে অবশ্যই এটা এক ধরনের কনফিউশন। আমি একটু দেখতে চাই কারা কতটুকু কনফিউজ। আপনারা কি মনে করছেন যে ও যেটা বলছে সেটা আসলে কতটুকু বিশ্বাসযোগ্য আপনাদের কাছে, যে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে নিজের মেয়ে এসএসসিতে পড়ে অচেনা অজানা একটা ছেলেকে সে মাসের পর মাস তার রুমে রেখে দরজা বন্ধ করে দিচ্ছে বাইরে থেকে বাপ মা, তো মানে কেয়ারলেস নাকি দরদ, আমি কি বলবো, এরকম বাপ মা দুনিয়াতে আদৌ সম্ভব কিনা? মানে নিজেদের মান সম্মানের একটা বিষয় তো আছে, বাট ইট হ্যাপেন্স। মানে আমরা আমাদের জায়গা দিয়ে পুরো দুনিয়াটাকে বিচার করি, তো এটাই হচ্ছে, এই জন্য মনে হয় এটাও কি সম্ভব? আসলে আমরা যেই পরিবেশে বড় হই সেই পরিবেশটাকেই আমরা বিলিভ করি, তার বাইরেও যে পৃথিবী অনেক বেশি বৈচিত্র্যময় সেটা আমরা বিলিভ করতে অনেক কষ্ট হয়। যাই হোক, আমি যেই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু কনসার্ন আশা করছি সেটা হলো যে আপনারা বিশ্বাস করছেন কিনা, এবং যদি বিলিভ করে থাকেন তাহলে আপনারা ইয়েস লিখবেন, যদি বিলিভ না করে থাকেন তাহলে আপনারা নো লিখবেন। এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে এসএমএস পোলের একটা বিশেষ পাওয়ার আছে, অনেকবারই আমাদের অনুষ্ঠানে এরকম ঘটনা ঘটেছে, এসএমএস পোলে যদি না ভোট বেশি চলে আসে তাহলে উনি ওনার বলার ক্ষমতা হারাবে, সেক্ষেত্রে ওনাকে আমরা এখান থেকে বিদায় করে দেবো। ওকে, আমরা এসএমএস পোলের মুখোমুখি করছি আমাদের লাখ লাখ শ্রোতাদেরকে। আপনি যদি মনে করেন যে স্বাধীন যেটা বলছে বিশেষ করে এই ঘটনাটি সেটা বিশ্বাসযোগ্য এবং ওকে ক্যারি করতে দেওয়া উচিত, ওর ঘটনা সামনের দিকে নেওয়া উচিত এবং ওকে পুরোটা কনফেস করতে দেওয়া উচিত, তাহলে আপনি লিখবেন ইয়েস। যদি মনে করেন যে না আসলে এটা বিলিভ করার মতো না, তাহলে লিখবেন নো। এসএমএস পাঠানোর নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে এ বি সি স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 এই নম্বরে, 2221 নম্বরে, ঝটপট জানিয়ে দিতে হবে। একটু পরেই কম্পিউটারের কাছ থেকে আমরা জানবো এসএমএস পোলের রেজাল্ট আসলে কি ছিল। ওকে, তারপর আপনি একদিন বুঝতে পারলেন যে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। তার আগে তো অনেক কিছুই অনৈতিক ভাবে হয়ে যাওয়ার কথা, বা আপনাদের মধ্যে উল্টাপাল্টা একটা সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা, কি হয়েছিল আসলে?
এমন কখনো আমি মানে এমন কখনোই কিছু হয়, আমি কখনো মানে বাকাস্ত করে তাকাইনি আর কি, এমন কোনো ফিলিংস ছিল না যে একটা মেয়ে আমার কাছে আসে বা কিছু।
আপনার মাথায় প্রতি সেন্সটাই আসেনি?
হ্যাঁ আসেনি।
আচ্ছা, তো তার আগে আপনি আপনি যেহেতু কনফেস করতে এখানে এসেছেন, আপনি কি কোনো ধরনের কোনো এই ধরনের কোনো অনৈতিক সম্পর্কের মধ্যে জাননি? তো আপনি বিষয়টা সম্পর্কে অবগতই ছিলেন না, কিন্তু ও তো অবগত ছিল আপনার কথা অনুসারে, ওর দিক থেকে কোনো চেষ্টা ছিল
না? ও কখনো ছিল না,
ও কখনো চেষ্টা করেনি? আপনারা কি আলাদা আলাদা সেপারেশনই থাকতেন নাকি এর মধ্যে প্রেমিক প্রেমিকা হলে যে ধরনের ঘটনা আমরা শুনি?
তখন কিন্তু প্রেমিক প্রেমিকের ব্যাপারটা শুধু কথা হইতো ফোনে,
আপনারা রুমের ভিতরে থাকার কথা বলতেছি, মাসের পর মাস
ওখানে থাকার সময় এরকম লাভের ছিল কোনো কাহিনী হয় নাই।
তাহলে
তখন তো আমি যাচ্ছি যে ওর মা ওর লেখাপড়া,
আপনি এক মাস ওখানে আছেন, আপনার বাবা মা খোঁজ খবর করতো না আপনি কোথায় আছেন?
কি করছেন? ঢাকায় আছি
বলতেন যে ঢাকায় আছেন, মানে আপনি পুরো বিষয়টা গোপন করে
দিতেন? হ্যাঁ ঢাকায় ছিলাম।
প্রিয় শ্রোতা, আমরা বিরতি নেব এই পর্যায়ে, ছোট্ট একটা বিরতি, বিরতির ঘন্টা যেহেতু আমরা শুনতেই পেয়েছি, মাত্র 5 মিনিটের বিরতি, 5 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং কনফেস করছে স্বাধীন। স্বাধীনকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড যারা কনফেস করতে চান তারা আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09-6138928922। আমি আবারও বলছি 09-6138928922। এবং আরো একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যাহা বলিব সত্য বলিব এই অনুষ্ঠানটি 200 পর্ব পার করে 300 পর্বের দিকে এগিয়ে যাচ্ছে, এবং এই প্রথম সেরা 10টি অপ্রিয় সত্য বা কনফেশন যেটা পুরো দেশ কাঁপিয়েছে, এরকম 10টি গল্প নিয়ে বাংলা এবং ইংরেজি দুটো একসাথে একটি বই বাজারে আনছে। বইটির মূল্য হচ্ছে মাত্র 200 টাকা। যারাই বইটি সংগ্রহ করতে চান তাদেরকে অগ্রিম বুকিং দিতে হবে। আপনাদেরকে ফোন করতে হবে rokumari.com এর 16297 এই নাম্বারে। আমি আবারও বলছি 16297 এই নাম্বারে। বই থেকে প্রাপ্ত লভ্যাংশ সমস্ত চলে যাবে চ্যারিটিতে, যেটা জীবনের গল্প বইগুলোর ক্ষেত্রে হয়েছে। ওকে, এই বইটি দ্রুত সংগ্রহ করতে হবে এই কারণে যে খুব অল্প সংখ্যক বই আমরা বাজারে আনবো, এবং শুধুমাত্র যারা প্রি বুকিং দেবেন তাদের বাসাতে এই বইটি পৌঁছাবে। তো নাম্বারটি আমি আবারও বলছি 16297। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর।
Royal Tiger Drink presents Jaha Bolibo Sotto Bolibo Recharge Yourself Royal Tiger Drink presents Jaha Bolibo Sotto Bolibo Recharge Yourself
স্বাধীন, তিনি কনফেস করছেন লাখ লাখ জনতার সামনে, আমরা তার কথা একটু মনোযোগ দিয়ে শুনতে চাই। জি, আমরা যেখানটায় ছিলাম যে এক মাসের মতো আপনি ওখানে স্টে করছেন শারমিনের সাথে, এবং শারমিনের বাবা মা রাতের বেলা বাইরে থেকে দরজার তালা দিয়ে দিলেন, বলুন তারপর?
লাগাতার তারপরে এক মাসের কাছাকাছি হচ্ছে থাকছি আমার, আমি এটা বুঝতে পারতাম আমার মাঝে আমার রাত্রে 2-4টার দিকে বাইরে যেতাম, পোষা পড়ে যেতাম আর কি, তখন দরজা লক করলে আটকানো পাইতাম, লজ্জায় কাউকে ডাকতে পারতাম না, বুঝতাম না বাইরের থেকে আটকানো। একদিন ওকে জিজ্ঞাসা করছি যে এরকম মানে শারমিনকে, যে আমরা ঘুমানোর পরে বাহির থেকে তালা লাগাই কেন, মালদিনের সাথে অনেক কিছু হয়তো বা দেখে খোলা থাকতে পারে, মা আগে থেকে সবসময় এরকম বাহির থেকে লাগাই রাখে, বিশ্বাস করলাম দাস, এবং এ নিয়ে কোনো সমস্যাও দেখলাম না আর কি কখন। তারপরে একটু পরীক্ষা শেষ হয়ে গেল, পরীক্ষা শেষ 2 দিন পরে আমি ওখান থেকে চলে আসবো, সবার কাছে বললাম, বলার পরে তৃতীয় দিন সবাই আমাকে রিকোয়েস্ট করে একদিন থাকলা, আত্মীয় স্বজন সবাই আছে, মোটামুটি সবার কাছে বলছি যে তোমার পরীক্ষার পরে আর তোমার সাথে ওর সাথে বিয়ে একটা কথা। দেখেন আমি তো এখন পর্যন্ত নিজে ইচ্ছা কিছু করি না, তাহলে যদি কিছু করতে হয় মানে পরে করবো, আমি এখন টাকা দিয়ে চাকরি টাকরি করি, পরে আপনার সাথে এই ব্যাপারে যোগাযোগ করবো। কিন্তু তখন তারা এমন ইমোশনালি মানে করতেছে যে আমার বিয়েটা করতেই হবে,
বলে যাচ্ছে মানে বাবা মা বলছে তুমি বিয়েটা করেই যাও, যাই করো বিয়েটা করেই যাও। সেই দেখুন এই যে একটা ব্যাপার, মানে কি কারণে তারা এরকম করছে, বিকজ অফ আপনি যদি এটাকে সন্দেহ করেন তাহলে বলতে পারেন যে এরকম যে এতদিন যাবৎ ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা মেরে রেখেছে, নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে, এবং তারা সচেতন ভাবে এটা চেয়েছিল যে কিছু না কিছু হোক, নইলে তো এই কাজটা তারা করবে না। তো সবকিছু মিলিয়ে তারা এখন চেয়েছে যে বিয়েটা হোক, এবং হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছে, এবং হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করাটা আমার কেন জানি মনে হচ্ছে যদি রাজি না হয় তাহলে সেটা জোর করার পর্যায়ে চলে আসবে, দেখি কি হয়েছে। তারপর
তারপরে বলার পরে আমাকে সময় দেন, আমার ইচ্ছা যে 2020 বা 2019 আগে বিয়ে বা করবো না, মানে আমি যখন কাজ বাজ শুরু করছি তখন আমি নিজে প্রতিষ্ঠিত হয়ে মানে বিয়ে করার পরে আমার বউকে নিয়ে আমি 6 মাস শান্তিতে থাকতে পারি, আজকে বিয়ে করে কালকে কাঁধে গামছা নিয়ে মাঠে নামতে হয় এটা শান্তি হবে না, এরকমটা বুঝেই বলছি। আমারটা আমি সব জায়গাতে দেখছি, আমার পরিবার থেকে আমি দেখছি কষ্ট আশেপাশে দেখছি, এই জন্য আমি এরকমটা আমার মন নাই আর কি, পরে করবো যে কিছু হয় আপনার সাথে ওয়াদা করবো, ওয়াদা করলাম যে আমি প্রতিষ্ঠিত হয়ে 3 বছর পরে করবো ওই সময়টা আর কি, পরে কেউ কিছু বসতেছেন আর কি, আমার যেভাবে হোক জামা কাপড় গুজে রাখে, ব্যাগ গুজে রাখে, লেডি দিবেন এরকম, ওই যে এট ফার্স্ট যার কাছ থেকে নাম্বারটা নিয়েছিলাম আমি সম্পর্কটা করছি, এতটুকু জানতো কিন্তু এমনি কোনো বেশি কথা বাড়াবাড়ি হইতো না, তারপরে ওর কাছে বললাম যে বন্ধু এরকম একটা ফেরা গেলো বেজে গেছে, যাইতে পারতেছি না, গেলে নাকি মানে সামনে আবার কিসে দৌড় দৌড় শুরু করে, গাড়ি থেকে আমার গাড়ি পর্যন্ত উঠে যায়, মানে পরে নামিয়ে দিতে হয় টিকিট বাস যায়, টাইম শেষ হয়ে যায়, লাস্ট পর্যন্ত করার পরে কেউ কেউ মানাতে পারছি না, ওই পাশের এক ভাবি এই থাকার কালীন সময় পাশে এক বাড়াতি ভাবি ভালো সম্পর্ক হয় আমার, মানে খুব ভালো মানে খুব অমায়িক লোক আর কি, কিছু কথা বলা যাইতো আর কি তার কাছে, সেটা বলে বললাম ভাবি ওরা আমার বিয়ের কথা বলে আপনার মানে আপনার মেয়ে তো এইরকম চরিত্র বলছি আর কি, বাবির কাছে যে কোথায় এমন কিছু হয়েছে আমি নামতাম অ্যাড্রেসটা বললাম,
ওদের বাড়িতে থেকে ওই এলাকারই ভাবির কাছে এটা বললেন,
হ্যাঁ হ্যাঁ
আপনার সাহসে তো তারিফ করতে হয়, বলেন তারপর
এরকম বললাম, কিন্তু আমি তো পরেও আত্মকা করবে আর সারিনা আমার অনেক ভালোবাসে আমার, অনেকদিন থেকে কথা বলি, মায়া চলে গেছে, কিন্তু পরীক্ষাটার জন্য আমার একটা মার্ক শুধু চার চাকরি তোমার শেষ, আমার তিনবার আমার বসকে আমার চিঠি পাঠাইছে বাড়িতে চলে গেছে, আমি না আসলে আমার চাকরি থাকবো, চাকরি শেষ। তারপরে বাবির বললাম, বাবি আমি এখন কি করতে পারি, আপনি একটা বুদ্ধি দেন। বাবির কাছে সব ডিটেল বললাম, বাবিও স্বীকার করলো যে হ্যাঁ এই মোটর ছেলে আসে নিয়মিত, তুমি কিছুদিন আগে আসতো, তার আগে ওর শতবারই মুসলমান হয়েছে, তখন তো সে সারা যেখানে ছিল, বাবিও জানে। বাবি বললো এরকম, মানে বাবি বলছে তোমার তুমি যে বলছো ফিজিক্যাল সম্পর্ক, শারীরিক সম্পর্ক এটা আমি জানি না, কিন্তু সবসময় আসতো দুপুরে লাঞ্চ খাইতে, তো প্রত্যেক নিয়মিত খাইতো আকারে উপবাসায়, এটা আমি জানি সবই, তা আমি তো এটা জানি না তুমি এটা কি বলো। হ্যাঁ বাবি, আমার ডকুমেন্টস আছে, আপনার আমি ভয়েস রেকর্ড শোনাইতে পারবো, তোমাকে ফোন দিয়ে কথা শোনাইতে পারবো। বাবি আর এটা পুরো ফ্যামিলি বলবো, বাবা মার কাছে বললো, বলার পর এই নিয়ে ওদের মধ্যে একটা ঝগড়াঝাটি অনেক কিছু সৃষ্টি হইলো, আমার সামনে তার সারমিন্দে অনেক মারামারি করলো, ঘরটার ভাঙ্গার মানে মোটামুটি একটু শিখের মানে করছে আর কি সম্পর্কের কথা এরকম, করার পরে ওর বাবা মা আমার সামনে পরে অনেক মারলো আর কি, বুঝলে যে আমি ওরে অন্যের সাপোর্ট করি না বা প্রতিবাদ করতেছি,
অন্যের প্রতিবাদ করতেছি,
কিন্তু মানে এত বড় কাহিনী, এত বড় একটা ব্যাপার যে একটা মেয়ের জীবনে তার ইজ্জতটাই সবকিছু সেটাই শেষ, তাও আমার মতো একটা ছেলেরা ওখানে রাখতে পাবে আর কি, সে যে ওখানে সুমন্ড রাখতো ওই একইভাবে আসতো আর কি, মাঝে মাঝে আসতে সুমন ভাই যেটা বলছে ভাবি, যেটা বলার পরে মাল পরে সারমিন আমার সামনেই একটা দিনের দিয়ে হাত এমন কাটা কাটলো, কাটে রক্তাক্ত আর কি পুরো হাতটা, মানে এই হাতটা মনে কর মানে হাতের মধ্যে সাদা চামড়া থাকে না ওগুলো বাইরে গেল আর কি, তখন কেউ নাই সবাই মর মর মানে অনেক গালাগালি করতেছে। পরে আমি ওই ফেডাসকে ফোন করলাম, ওই যে আগের ক্লাসমেট ফেডাস প্রথম আসার লাগে লুকাই তো রাখছিলাম, পরে ফোন দিয়া পরে ডাক্তার নিয়ে আসতে বলছি, ও একটা ফার্মেসি থেকে ফার্মেসিতে যারা আছে তাকে নিয়ে আসতে, নিয়ে আসতে ট্রিটমেন্ট করলাম, এরকম করতে করতে ওই দিন বিকাল চলে গেল সন্ধ্যা আটটা বাজে, এখন সবাই বল তুমি কি কারণে চলে যাবো, এরকম করতে করতে ভাবি আমার ডাইকে নিয়ে বল দেখো ভাই একটা মেয়ে তো এরকম জীবনটা একটা অঘটন ঘটছে, তারপরে সবাই এরকম জানো তুমি একটা আমার রয়েছ সবাই জানে মানে তুমি ওরে মানে বিয়ে করছো, এটা সবাই আমরা সবাই বুঝতে ফেলেছি, সবাই বলছি বিয়ে করছে
ঘরের মধ্যে ভাবে তুলে দেওয়ার সাহস আসলে কেউই করবে না, যতটাই ক্ষতি হোক না কেন, যতটাই পড়াশোনা না হোক না কেন।
তারপরে সবাই জানবে বিয়ে না হলে জীবনে বিয়ে হবে না, এখন তোমার বিয়ে করতেই হবে, আমার দিক থেকে তোমার একটা বোন থাকলে কি করতে এরকম আর মানে বলতেই আছে।
আমি আপনার প্রথম ভুল যেটা পেলাম সেটা নিয়ে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। প্রথম কথা হচ্ছে যে আপনি একদিন এটা হতে পারে, ইমোশনালি আপনি অনেক বেশি অন্ধ ছিলেন, তো একদিনের জন্য আপনি গেছেন তারা বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে, আপনি একদিন হতে পারে এটা, দুদিন এটা হতে পারে, সর্বোচ্চ না হয় তিন দিনেই হলো, কিন্তু একটা মেয়ের সঙ্গে যদি আপনি সেই সময়টাতে অনৈতিক একটা সম্পর্কে জড়িয়ে যেতেন, আপনি যাকে লাভ করেন বলছেন, আমি বুঝতাম না হয় আপনি একটা লোভে পড়ে গেছেন, এই জন্য আপনার থাকতে ভালো লাগছে, আপনি থেকে যাচ্ছেন, সেটাও ছিল না, তো আপনার
আমি মুগ্ধ আর কি, মা যখন বলছে আমি একবার তাকে,
এগুলো হচ্ছে এক ধরনের অপরাধ, অফকোর্স এক ধরনের অপরাধ, কারণ এগুলো জীবনে একটা সময় এগুলোর একটা মানে পরিণতি আসে আর কি, মেনে নিতেই হয়। আমরা এই মুহূর্তে প্রিয় শ্রোতা দেখবো যে কম্পিউটার কি বলছে, কত পার্সেন্ট লোক ওকে ইয়েস বলেছে, কত পার্সেন্ট লোক ওকে নো বলেছে, আমরা এসএমএস পোলের রেজাল্টটা একটু দেখতে চাই।
ইয়েস 87%, নো 10%, নো কমেন্টস 3%।
কম্পিউটার বলছে 87% হচ্ছে ইয়েস, 10% হচ্ছে নো, আর বাকি 3% হচ্ছে নো কমেন্টস, তার মানে আপনাকে আমরা ক্যারি করতে পারছি ইজিলি, আপনি কন্টিনিউ করুন। ওকে, তো তারপরে কি হলো, আপনাকে কনভিন্স করার চেষ্টা করছে?
হ্যাঁ, তারপরে ভাই বলছে যে ভাই আমি তো তোমার অনেক ভালোবাসি, তুমি চলে গেলে আমাদের মাংস মান থাকবে না, হ্যাঁ মেয়েটা দিয়ে হবে না কখনো। এই বলার পরে সামনে তো হাতটা কাই দেয় পুরো অস্থির। পরে আমি কি করলাম, আমি একা একা সময় ফেললাম আর কি, বাবা সময় দিন, একটা দিন সময় দিন আমারে, আমি ওই ফ্রেন্ডে ফোন করলাম, আর যে হাতি যার কাছ থেকে এক পাশে মেয়েটার নাম্বার নেওয়া হয়েছে, পরে ফোন করে করে আনলাম। ও বলে দিলে ও আবার ওই বাড়িতে ভালো আসা দাওয়া করতো আগে আর কি। তারপর করে বলে বাড়িতে গেলাম, বাড়িতে বললাম যে আব্বারে বললাম ঢাকা থেকে বাড়ি আসতেছি। হাতে যদি আব্বারে বলাইলাম আমরা যে এরকম একটা সম্পর্ক করি, বিয়ে করতে হবে আমার। আব্বা তো ডাইরেক্ট না,
সঙ্গে সঙ্গে না করে,
হ্যাঁ না তো নাই, হবেই না, অ্যাড্রেস মানে বিয়েই হবে না, মানে কোন কথাই শুনবে না আর কি, করা সম্ভব না, করাই যাবে না। অনেক জিজ্ঞেস করলাম আটিকে দিয়ে, একবার দুবার তিনদিন বলতে বলতে মানলো না। পরে ওই দিকে আইলাম, আবার বাগেরাতে আসলাম, বাস আনতে ঢাকা যাই, বাড়িতে বললাম ঢাকা যাই। তারা মানতেছেন আরকি, কিন্তু আমি যদি না গেলাম তারা কিছু করতে পারতো না। কিন্তু ওই যে ফোন করে কান্নাকাটি করে, এটা আমার খুব লাগে আরকি, মানে খুব খারাপ লাগে। পরে আমি ভাবলাম যে একটা মেয়ে তো, আমি একটা মেয়েকে তো একটা দর্শিতে একশো বার একটা দর্শিতে মেয়েকে না জানি বিয়ে করতে পারতাম। আর এই মেয়েটা একবার দূষিত হয়েছে সেটা আমি জানি। আমার যদি ওর পরিবার যদি বাসে, ওর জীবনটা যদি ভালো হয়, তাহলে আমার বিয়েটা করতে সমস্যাটা এটা নিজেকে নিজে বুঝাচ্ছি আর কি। হয়তো গোপন থাকতো, আমার কিছু জানবে না, সিদ্ধান্ত নিলাম হ্যাঁ বিয়ে করবো। কিন্তু আমি নিজে নিজে নিলাম, কিন্তু ওদের কাছে বলিনি আর কি, না বলে দেখি আর কি। পরে আমি বিকালে বলছি আমি যাই, পাঁচ সাত দিন পর ঢাকা থেকে আসছি, আসি আমি বিয়ে করতে পারবো, আমার কাছে টাকা টাকা শেষ হয়ে গেছে। এটা বলতে না বলতে বিকালে ওই সময় আমার ফোন করছে তাহলে দেখি তুই কেন বিয়ে কর। এই করার পরে হঠাৎ ফোনে আমার লোক অনেক রাগারাগি কথা কাটাকাটি হয়। পরে লাস্ট পর্যন্ত এক পর্যায়ে চুক্তি হলে ওরা কিছু টাকা দিলে পরে ছাড়বে না। আমি গেলাম ওখান থেকে একটা সাইকেল, একটা বাইক সাইকেল ছিল
ওর সঙ্গে। কি আপনার এর আগে দেখা হয়েছিল?
না হয়।
তো সুমন যখন আপনাকে কথা বলছিল, তো সরাসরি আপনি শারমিনকে বলেছিলেন, জিজ্ঞেস করেছিলেন যে তোমার সাথে এরকম হয়েছে, এরকম ভিডিও ওর কাছে আছে কিনা?
হ্যাঁ হ্যাঁ।
শারমিন কি বলেছে?
হ্যাঁ বলছে যে ওর একটা ফ্রেন্ড এরকম হওয়ার সময় লুকাইয়া যে ভিডিও করছে এটা পরে বুঝতে পারছে। এবং ও ঈদে করার সময় ওর চাকু দেখাইছে, মানে ও বলছে আমার অনেক ভয় ভীতি দিয়ে করাইছে, কষ্ট হয়েছে। তারপরে আমার বলছে 10,000 টাকা। পরে আমার কাছে 10,000 টাকার মতো নাই, কম ছিল, 8,000 টাকা চুক্তি দিয়ে সুমনে দিলাম। করিস না মেয়ে তো, করিস না, আমি তোর টাকা দেবো।
এখানে একটা বিষয় একটু বলে নিই প্রিয় শ্রোতা, আমরা এমন একটা টেকনোলজির যুগে বসবাস করি যেখানে প্রাইভেসি বলে কোনো বিষয় থাকে না। সাধারণত এরকম ঘটনা আমরা হর হামেশাই দেখতে পাই যে খুব অন্তরঙ্গ মুহূর্তের কিছু বিষয় নেটে পাবলিশড হয়। দুই ধরনের শ্রোতারা এখানে আছেন, যারা ভিকটিম হন এবং যারা ভিকটিম করেন, দুই ধরনের শ্রোতা এখানে আছেন। সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সেলফোনে যে ভিডিওটা আপনি করছেন, বিশেষ করে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড থাকা অবস্থায় বা অন্য কোনো সম্পর্কে যাওয়া অবস্থায়, যদি এই ভিডিওটা কোনো কারণে পাবলিশড হয়, যদি আপনার অনিচ্ছাকৃতভাবেও পাবলিশড হয় এবং যিনি ভিকটিম হলেন তিনি যদি আপনার এগেনিস্টে কেস করেন, ধরেন আপনি অনিচ্ছাকৃতভাবে হয়েছে, আপনি মোবাইলে করে রেখেছেন বা কোথাও করে রেখেছেন এবং এটা ফ্ল্যাশ হয়ে গেছে এবং এটা আপনার ইচ্ছাকৃতভাবে হয়নি, আপনার মোবাইলটা চুরি হয়ে গেছে, যে চুরি করেছে সে আপনাকে ব্ল্যাকমেল করে এটা পাবলিশ করে দিয়েছে, ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে ICT অ্যাক্ট, যেই নিয়ম হয়েছে ওখানে আপনারা জানেন যে আইন হয়েছে, সেখানে কিন্তু আপনাকে দোষী করা হবে। এবং শুধু তাই না, এটার জন্য যে শাস্তির বিধান রাখা হয়েছে সেটা কিন্তু খুব ভয়াবহ শাস্তির বিধান, এবং এগুলো যে কত বড় রকমের বিপদ ডেকে নিয়ে আসতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না। অনেকে আমরা এরকম আমরা দেখেছি বিভিন্ন রকমের সেলিব্রিটি থেকে শুরু করে বিভিন্ন এরকমের গাওয়াস আমাদের চোখে পড়ে, হর হামেশাই স্ক্যান্ডাল আমরা যেটাকে বলি, এবং আমজনতা লেভেলে তো অনেক হয়, হর হামেশাই হয়, ছবি তুলে রাখা থেকে শুরু করে অত্যন্ত গোপনীয় কিছু ছবি, এছাড়া ভিডিও টিডিও অনেকে করে রাখে, অনেকে আবার এগুলোকে ব্ল্যাকমেলও করে। তো যদি কখনো এরকম কেউ কখনো ভিকটিম হন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো, যদি কখনো আপনার জানা মতে অনেক বেশি ইমোশন হয়ে গেছেন, হ্যাঁ অনেক বেশি একবারে খুব সেন্সুয়াস একটা জায়গাতে গিয়ে হয়তো ইমোশনালি ব্ল্যাকমেল করে এরকম ভিডিও করেছে, অথবা যদি এরকম হয় সিসি ক্যামেরা দ্বারা হোক বা অন্য কোনো ক্যামেরাতে ট্র্যাপে ফেলে এটা করেছে, পরবর্তীতে আপনাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, আপনি নিশ্চিন্ত মনে, একেবারে নিশ্চিন্ত মনে নিকটস্থ থানায় আপনি গিয়ে অভিযোগ করবেন। নিকটস্থ থানায় গিয়ে আপনি অভিযোগ করবেন, প্রথম কথা হচ্ছে যে এই ধরনের মানে আপনাকে কোন ধরনের ট্র্যাপে ফেলার চেষ্টা করছে, এটা যদি আপনি নিশ্চিন্ত মনে গিয়ে আপনি যদি নিকটস্থ থানাতে গিয়ে অভিযোগ করেন, এবং পাশাপাশি আপনার কাছের খুব পরিচিত লোকাল যদি কোনো সাংবাদিক থাকে পত্রিকার, তাকে যদি আপনি বিষয়টাকে ইনফর্ম করেন, তাহলে দেখবেন যে ওর অবস্থাটা আসলে কি দাঁড়ায়। পাবলিশ করা তো দূরের কথা, ও যতটা বিপদে পড়বে সেটাও ওর জন্য আনথিঙ্কেবল। সুতরাং এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন সরকার খুব বেশি সচেতন এবং খুব ভালো ভালো আইন করা হয়েছে, স্টেপ নেওয়া হয়েছে, এবং তারপরে কিছুটা কমেছেও আমি বলবো।
বলবো।
সুতরাং হ্যারাস করার জন্য হোক বা যে কোনো কিছু করার জন্য হোক, এই বিষয়গুলো নিয়ে কোনোভাবেই কাউকে ট্র্যাপে ফেলার চিন্তা মাথায় আনেন না। বরং আমি বলবো যে ওই পার্টিকুলার সময়ের ভিডিও, বিশেষ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে বিষয়গুলো থাকে, না করাটাই উচিত। এবং যদি করেন, করার পরে এটা যদি পাবলিশড হয়, যে ভিক্টিম হবে সে যদি অভিযোগ করে, আপনি যদি নিজেও না করে থাকেন, সারা জীবনের জন্য আপনি ফেঁসে যাবেন। সুতরাং এত বড় রিস্ক কোনোভাবেই নেওয়াটা উচিত। এবং নৈতিকতার জায়গা থেকে যদি বলেন, তাহলে আমি বলবো এটা একটা অন্যায়ের কাজ, গুনাহের কাজ, চরমতম গুনাহের কাজ। এবং এই কাজটা করলে নিশ্চয়ই আল্লাহ খুশি হন না, আল্লাহ অনেক বড় শাস্তি দিবেন আপনাকে। জি, তারপর কি হলো?
তারপরে বললো মানে এই খবরগুলো পাশে রুনা নামে এক মহিলা ছিল।
হ্যাঁ,
এই রুনা আবার ওই শারমিনের বাড়ি আসতে আসতে মানে সুমন ওই রুনার সাথে পরিচিত হয়, উনি এই ব্যাপারগুলো আবার, এই রুনা আবার ছিল শারমিনদের এন্ট্রি গ্রুপ, উনি এই আমার ব্যাপারগুলো জানাইতো সুমনকে আবার, ওনার কাছ থেকে শুনছি সব।
জি,
আর ওই রুনা আমারও ভালোবাসতো, আমার সাথে সম্পর্ক ভালো হয়েছে আর কি, আমার পারিবারিকই ভালোবাসতো বলতে পারিবারিক সম্পর্ক যেটা আর কি, একটা মানুষ একটা থাকাতে সম্পর্কটা আর কি, দেখা দেখি সম্পর্কের। তারপরে বললো আমি বলছি আমার কাছে 8,000 টাকা আছে ভাই, এখানে আপনার তো দিস না, কিন্তু তোরা অর্ডার করতে হবে, মসজিদ প্রতিকার করে ওই ভিডিওটা আমার কাছে যেতে হবে, তোমার কাছে যেটা আছে।
সুমন কি বলেছেন যে মসজিদে
হাত দিয়া তুমি প্রতিকার করবে, এটা তোমার কাছে যেটা আছে
অরিজিনাল কপিটা আপনাকে দিয়ে দিবো,
দেবো, তুমি ডুপ্লিকেট কোথাও তোমার কাছে রাখ দিতে পারবা না। বলছে আচ্ছা ঠিক,
কত টাকা চাই?
10,000 টাকা চাইছি, আমি 8,000 টাকা দিছি।
গেলে তো সন্দেহ করলে।
হ্যাঁ, এটা দেওয়ার আগে আমি শামিনকে বললাম, যখন যাবো এটা হওয়ার আগে শামিনকে বলছি তুমি কি রিয়াল অ্যামাউন্ট ব্যাপার জানো, ও কিন্তু ভিডিও ব্যাপারে আমাদের খুব ভয় দেখাচ্ছে এবং টাকা আছে, মেয়েরা সাহেব সবাই জানিয়ে যাবে। আর এই একই একটা এরকম একটা মানে কাহিনী শারমিনদের স্কুলে আরো একবার হয়েছিল, এটা শোনার পর ও খুব ভয় পেয়েছে, কারণ আমরা খুব বলতেছে যেভাবে হোক ওইটা ই করো, নাহলে তো বোঝোই আমি কি হবে, মানে খুব কান্নাকাটি দেবে তো আর কি, বোঝেন মানুষ ওই মেয়েটা তখন কি করতে পারে। তারপরে ও বলছে হ্যাঁ আমি, তুমি কি কনফার্ম ভিডিও হইতে পারে? ও তখন বলছে হ্যাঁ আমি, ও আমার এই ভিডিও কথা কই আরো কয়েকবারে আমার এরকম এরকম আর করার কথা বলছে, আসলে ভিডিও ফাঁস করবে। আর আমিও যখন ওর সাথে এরকম হয়েছে তখন আমি বুঝতে পারছি যে আমার কেউ আমার এই ব্যাপারটা কেউ ভিডিও করতেছে আর কি, এটা বুঝতে হ্যাঁ হয়েছে। গেলাম দেখ আমি 8,000 টাকা দিলাম, ওখানে কেন্দ্রীয় মানে বাজারের কেন্দ্রীয় মসজিদ, ওখানে দুজনে দোতলায় উঠলাম, ওটার পরে ও মসজিদের উঠলো, উঠে মসজিদের হাত দিয়ে বললো যে হ্যাঁ এরকম আমার কাছে নাই বা এটা দিলাম, আর আমি কারোর কাছে কোনোদিন বলবো না, বাস শেষ। আমি নিয়ে আসলাম, নিয়ে আসলাম পরে আমার কাছে রেখে দিলাম। আমি আজ যে মেমোরিটা আনছি তখন আমাকে দুটো মেমোরি ছিল আর কি, ওটা আনছি ওইটা ওই মেমোরিটা আমি খুলে রাখছি, আর একটা আমার ফোনে ছিল, খুলে রাখার পর আমার কাছে ওইরকম শেষ হয়ে গেল আর কি। ও মানে আসার পর বলো যে তুমি এই ব্যাপারটা বাবা আমার কাছে মানে প্রমাণ আছে বা কখনোই বলবা না, তুই এটা জিজ্ঞেস করে ভালোবা, আমার 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 ওয়াদা করাইলো। আমি ওর কেবল রাত্রে শোয়ার পর শোয়ার একটু আগে তখন আমার কাছে গেছে
শারমিনের বাসায় গিয়ে আপনি এই ধরনের কথাবার্তা বলছেন সুমনের
সাথে? তো আমি ওখানে না,
তখন আপনি ওখানে
বাহির থেকে
ভিডিওটা আপনি পেলেন হাতে?
হ্যাঁ,
ভিডিওটাকে আপনি তখন দেখেছেন নাকি কখনো দেখেন?
আমি দেখছি।
দেখার পরে কি আপনি প্রমাণ পেয়েছেন যে শারমিনের সাথে এটা হচ্ছে?
হ্যাঁ হ্যাঁ, দেখার পরে এবং আমি বাসায় আসছি, আসার পর আমি তখন তো ওখানকারই আর কি আসি, আসার পর ওরা আমি ওপেন করা মাত্রই ও হাত নিজের চোখ টাইপে ধরছে যে হ্যাঁ এটাই নিয়ে গেল আর কি। তারপরে আত্মকরে চালাইও না আমার কান্নাকাটি করলে আর কি, তুমি অর্ডার করো এইটা তুমি জিজ্ঞেস করে ফেলো।
আসলে কি আপনি ডিলিট করেছিলেন? এই প্রশ্নের উত্তর আমরা নিব ছোট্ট একটা বিরতির পর। প্রিয় শ্রোতা, অপরাধের দিকে আমরা এগোচ্ছি, অপরাধের পরিণতিও আপনারা জানবেন। আমরা মাত্র 4 মিনিটের বিরতি নেব, 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসব রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং যাহা বলিব সত্য বলিবর বইটি 2-1 মধ্যে বাজারে চলে আসবে। যারা ঘরে বসে সংগ্রহ করতে চান তাদেরকে বলছি অ্যাডভান্স বুকিং দিতে হবে বইটি, বইটির মূল্য হচ্ছে মাত্র 200 টাকা। এবং এটি প্রথম আমরা যাহা বলিব সত্য বলিবর বইটি করছি। বইটি যদি আপনি ঘরে বসে সংগ্রহ করতে চান তাহলে আপনাকে ফোন করতে হবে rokumari.com এর 16297 এই নম্বরে, আবারও বলছি 16297 এই নম্বরে। আর বইটি সম্পর্কে শুধু আমার একটা কথাই বলার আছে, জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে অন্তত বইটি একবার পড়ে দেখা উচিত, তাহলে হয়তো আপনি ভুল সিদ্ধান্ত আর নেবেন না। ফিরে আসবো মাত্র 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চ চার মিনিট পর আরো একবার আমন্ত্রণ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব তে আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে প্রিয় শ্রোতা এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 স্বাধীন রয়েছে আজকে কনফেসের মঞ্চে কথা না বাড়িয়ে আমি স্বাধীনের কাছে আবারও ফিরছি স্বাধীন যেখানটায় ছিলাম যে ভিডিওটা আপনি উদ্ধার করলেন 8,000 টাকা দিয়ে এবং এটা দিয়ে আপনাদের মধ্যে কথোপকথন চলছিল আপনি এবং শারমিনের মধ্যে বলুন তারপর
তারপরে আমার কাছে জিজ্ঞেস করলো যে তুমি এটা ডিলেট করে দেবো অনেক কান্নাকাটি করলো আমি আচ্ছা ডিলেট করে দেবো থাক আমার কাছে থাকো আমার কাছে তারপরে এরকম আছে আর কি পারিবারিক কয়েকদিন একদিন পরে সিদ্ধান্ত করলাম যে হ্যাঁ বিয়ে করবো বিয়ে করবো কিন্তু আমি বসে বিয়ে করতে পারি শর্ত আছে আমার অনেক চিন্তা ভাবনা করলাম যে মেয়েটা হোক যেভাবে হোক ও বলছে একটা এক্সিডেন্ট আমি আমার ইচ্ছে হয় না অনেক ইচ্ছে হয়েছে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললো আত্মীয় বাড়ি দাওয়া তারপর জোর করে আমার সাথে এমনটা হয়েছে সবকিছু পর আমি যেটা চিন্তা করলাম যে আমার অজান্তে তো আমি তোর বিয়ে করলে সে তো অনেকবার দূষিত হইতে পারতো একটা ব্যাপার জানছি না একটু বেশি করি না পরিবারটা নষ্ট হয়ে যাবে আর বাবা মা মানুষ মানে থাকবে না মেয়েটা মানুষ মানে থাকবে না বাবাটা কিছু অঘটন করবে আমি কি একটার সাথে বিয়ে করতে পারি তুমি আমার বাকি জীবন দেবতার মতো মনে করো সম্মান করবা মানে আমার
কথা আপনার একটা পারসেপশন ছিল মানে আপনি মনে করেছেন এভাবে যে এটা কিছু ফল্ট নিয়ে একটা মানুষকে নিজের জীবনে নিচ্ছি সুতরাং সে আমাকে বাকিটা সময় দেবতার মতো সম্মান করবে
এটা বলছি তুমি পারবা যে আমার কি আর আমি আসবো বা চাকরি করবো অসারটা খুলে দেবা জুতোটা মুছে দেবা বা আমি খাইছি কিনা বা আমি কোনো তাড়াতাড়ি না ঘুমাই কিনা এসব ব্যাপারগুলো দেখবো আর কি এরকম বলছি হ্যাঁ এই দুদিন অর্ডার করলাম সবাই জানলে মানে সবাইকে জানাই বিয়ে করলে একটা খরচার একটা ব্যাপার আছে না এটা আর কি বলছে সবাই জানবে অনেক টাকা পয়সা খরচা হবে তার সাথে দুজন দিয়ে বিয়ে করে আমরা সবাই জানবে যেন তোমার দুজনে বিয়ে করছো জানি না তার মা বললো আর কি 2,000 টাকা দিল পরে আমি চিন্তা করলাম যে জীবনের বিয়ে করবো তাও এত কাহিনী করে তাও আবার কেউ জানবে না একটু আনন্দ হবে না না এটা আমার ইচ্ছার বাইরে আর কি বললাম যে তখন আর কি মাই রাখতাম তার আগে থেকে মা রাখতে ফেলে কেউ তুমি থেকে আগে থেকে যে না আমার এতটুকু ব্যাপার আমি মানতে পারবো না আমার অন্তত একটু মোটামুটি সবাইকে জানা সবাইকে নিয়েই বিয়েটা করি আপনার আত্মীয় স্বজন গার্ডিয়ান ডাক্তার আছে আমার গার্ডিয়ান কেউ আনতে পারবো না আমার একটা ফ্রেন্ড ও আসবে না এখন ভাবি ওই যাকে মানে পরাপর্শী যে ভাবি ছিল ওই ভাবির বাবা মা আত্মীয় স্বজন ভাই তারা আমার গার্ডিয়ান হইলো আর ওদের গার্ডিয়ান আর বাবা মা ওদের আত্মীয় স্বজন তাদের ব্যাকগ্রাউন্ড হেভি ভালো আর কি ওখানে প্রতিষ্ঠিত বাসা বাড়ি আর সবাই হাসি খুশি ভাবে রাত্রে বিয়ে করতে গেলাম আর সেই খালুর গাড়ি নিয়ে আসলো আমার সাড়ে মিনিটের গাড়িতে করে কাজী বাড়িতে নিয়ে গেল আর সবাই কয়েকটা অটো মটো করে যা তাই 50,000 মতো রাত্রে আর কি গেলাম এখানে বিয়া হইলো বিয়া শুরুতে আমাকে জিজ্ঞাসা করলো ওই কাজের সব তোমার কোনো চাওয়া পাওয়া কি আছে এই বিয়ের মধ্যে আমার শারমিনের সাথে কথা ছিল বিয়ের সময় মানে বিয়ে আগে যখন লাভ স্টোরির কথাটা বলতাম যে একটা চাওয়া যে বিয়ের সময় আমার বন্ধু বান্ধব সব 1-1.5 বরযাত্রী কিনে দেবো এটা তোমরা আপ্যায়ন করবা আসিস যাই না কিন্তু তখন তো এখন তো বরযাত্রী নাই এখন তো আমরা করছি তখন বলছি হ্যাঁ আমার কাছে চাওয়া পাওয়া আছে যদি চাওয়ার কথা বলছি তখন আর বাবা মা মানে ফোন দিয়ে গেছে যে কিনা কি চাই আবার বিয়ের সময় এখন তো বলছি যে একদম বাবা মা ছাড়া বিয়ে করছি যেহেতু আপনাকে বাবা মার মতো মনে করি আপনার বাবা সন্তানের মতো দেখছেন আর আমার একটা চাওয়া আছে আমি 2 বছরের মধ্যে আপনার মেয়েকে কোথাও নিতে পারবো না আপনাকে বাড়ি রাখতে আমি যদি স্বেচ্ছায় কিছু দিতে পারি আমার স্ত্রীকে সেটা আমি দেবো তোমাকে জোর করতে পারবেন না আমার বলতে পারেন তোমার বউকে নিয়ে তুমি কোথাও যাও এই 2 বছর আমার সময় দিতে হবে কারণ আমি এখন কিছু করার মতো যোগ্যতা আমার নাই ওই আর কি চাকরি ছিল সেটাও গেছে এটা কিন্তু ওয়াদা করতে হবে আপনাদের সবার সামনে
ওকে তার মানে আপনার বাবা মা এই বিয়েতে রাজি ছিল না এবং আপনার বাবা মা ছিল না এই বিয়েতে
ছিল না
আচ্ছা ঠিক আছে তো আপনি বিয়ে করলেন এবং বিয়ে করে আপনি ওখানেই ঘর জমাই আছেন
হ্যাঁ
আচ্ছা তখন আপনার চাকরি টাকরি
কমপ্লিট মানে নাই
এই অবস্থায় ওনারা আপনাকে বিয়ে দিল তারপর
হ্যাঁ হ্যাঁ দিছে
ওকে তারপর কত সালে বিয়ে করলেন
করলাম 12-15 জানুয়ারি আমি দিলাম বিয়ের 7 দিন পরে দেখো তো গালাগালি করে কি নাম্বার দিয়ে কি আর বয়স শুনে বলে মাসে আমার পছন্দ করতো অমুক সমুক এটা সেটা বাদ দাও তুমি সব কথা এই বললো আর কি কিন্তু আর গালাগালি বাদ দেওয়া যায় না আমি বাদ দিলে কিন্তু ওই ছেলে আমার গালাগালি ফোন এখান থেকে ওপর সেখান থেকে দিতেই আছে পরে এরপর আমি ওদের গালাগালি দিচ্ছি ও দিচ্ছে যাওয়ার পরে এখন মানে ওদের কাছ থেকে বাঁচার কোনো সিস্টেম পাই না আর কি কত এলাকার আমি তো দূর থেকে কেউ গিয়েছি আর মাত্র তেমন পরিচয় নাই কারোর সাথে দুই একটা পরিচয় এখন ওরা বলছে তোর সাথে দেখা করবো আমি কিন্তু দৈনিক ফোন দেয় রাত নাই দিন নেই সকাল নেই একদিন ওদের সাথে গিয়েছি দেখা করবো লাইন মারবে মারুক আর কার লেখা লোক গেছি যাওয়ার পরে আমি ওর সাথে দেখা করতে চাই না বা চাই এমন অবস্থায় এর মধ্যে ওরা আমার পিছনে আমাদের সামনে মোটরসাইকেল নিয়ে আসতেছে আর আমি হাঁটতেছি, ফোনটা কথা বলি, ওরা বলছে তুমি কই? এমনকি আমি বাগেরহাট দশমিক থেকে সামনে এলজিডি মোড়ে আসছি।
আচ্ছা,
আর আমার পিছনে আগে থেকে এসে দাঁড়াইছে, এর মধ্যে দেখা হয়ে গেছে, দেখা মাত্রই আমার বল তুই স্বাধীন? বলছি হ্যাঁ। আমার আটকাইছে, বলো এবার একটা মোটরসাইকেল আমার উঠেছে, আমার সাইকেল ওখানে তালা মারি, একটা ঈদের একটা গোলা ছিল, ঈদ বিক্রি করে গোলা বলে, ওখানে দেখে গেছে আমার একটা বাটায় লেগেছে নদী ঈদ পারে, যে জায়গাটার নাম মণিগঞ্জ নদী ব্রিজের নিচে একটা বাটা আছে, ওখানে নিয়ে গেছে। আমি নিয়ে বানলে টানে হাত হাত বানলো আর কি, মারবে কেউ দাঁড়িয়ে ওঠে, কেউ দাঁড়িয়ে ওঠে, কেউ নিয়ে ওঠে মারবি। এই কি করবো, এর মধ্যে আমি স্বামীর কাছে ফোন করলাম যে এমন একটা ঘটনা ঘটছে, আমার তো ওই মাস্টিক নামে তোমার ছেলেটা আটকাইছে, তোমার সাথে সম্পর্ক করতেছিল বা ভালোবাসতো, কি করতে পারি? ও কখন শান্তিতে কিছু বলে না, তারপরে পাঠাও বা কিছু পাঠাও, ওখান তখন আমি দিত বুঝেন না কি করবো আর কি। কেউ কোনো রেসপন্স দিচ্ছে না, কেউ কোনো কথা বলছে না, দেখছে আমার সাথে ওরা কোনো কথাই নেই, এই দশটা থেকে পাঁচটা পর্যন্ত। এর মধ্যে কি করবো, ওখানে চলাকালীন সময় একটা পোলার সাথে পরিচয় হয়, মানিক, স্বামীর মানিক একসাথে পড়তো, সেই সুযোগে পরিচয়, বিয়ের পরে স্বামীর পরিচয় করে দিয়েছে, ও ভালো ফুটবল খেলায় জেলায়, একটু নেতা টাইপের, মানে সম্মান করে। আমি বলছি তোরা মারবি? মানিকের কাছে দিকে মার, মানিকের ছোট ভাই, ওর সাথে মানিকে ফোন করছে, মানি ছিল ঘুম দেয় আর কি, দুপুর একটা বাদ আরাম দিচ্ছে, মানিক মোটরসাইকেল নিয়ে মানে খালি গায়ে আসছে। আজকে দেখি ভাই তুমি এখানে? আমি বলছি ভাই এইখানে স্বামী। মানিক গেছে ওর সাথে দাঁড়াই, মানুষ খুব মানে সম্মান প্রদর্শন করলো, খুব দেখলাম খুব আসলে মানে আর কি, এই উল্টো আর কি, ওরা আমার ব্যাপারটা বলার পরে ওখানে একটা সমাধান হয়ে গেল। কিন্তু ওখানে তো আগে যাবে আমার স্ত্রী বা আমার সাত দিনের আট দিনের পর কিন্তু এই কাহিনী
দিয়ে
মানে ওখান থেকে আসলাম, এখন ওই এলাকায় বই একটা ব্যাপারটা কাহিনী হচ্ছে আর কি, পরচিন্তা আমি থাকবো না, তুমি ঢাকায় তুলে থাকতে বাকি করি, তুমি এখানে থাকতে লাগো। ঢাকা আসলাম, ঢাকা এসে আমি নিজে হোটেল একটা আবাসিক হোটেলে উঠলাম, উঠে ঘুমাচ্ছি, একটা দিন গেছে কাইতে, আর তৃতীয় দিন আমার ফটো কাকা ফোন করছে আমারে, তুই কোথায়? আমি ঢাকায়, এরকম একটা চাকরি আছে, একটা মোবাইলের দোকানে 10,000 টাকা বেতন দিবে আর সবকিছু খরচা মশা দিবে, করবি? বলছি আমার দরকার, তোমার মনে ভাবছি আমার দরকার এটা। বললাম কে? তোর ফুফাতো ভাই, মানে আমার আপন ফুফাতো ভাই আমার ছোট কাকার কাছে বলছে আর কি, মানে তার মামু হয়তো, মামুর কাছে বলছে আমার একটা লোক দেন। তার তখন দোকান ছিল ওয়ারি পুলিশের কাছে, বিগ বাজার সুপার শপ, ওখানে একটা দোকান, বাড়ির কাছে গেলাম, আমার তো আপন ফুফাতো ভাই, ওখানে নিয়ে আমি দোকানে প্রথম দিনে বসাইলো আর কি, দোকানে বসলাম, এরকম পাঁচ দিন কথা বলতেছি, দোকানদারি করতেছি, মোবাইল বেচা কিনে করি আর কি, বুঝে আসছি আর কি, কোনখান থেকে মোবাইল, এই মোতালে প্লাস থেকে বাইকে মোবাইল নিতাম, সবকিছু শিখে দেখলো, এরকম প্রচুর ফোনে কথা বলি, এখন বাইক হলে তুই কথা বলা তো কার সাথে? আমি ভাই আমি বিয়ে করছি, সে বিশ্বাস করে না, কয় না তুমি? আমি হ্যাঁ ভাই বিয়ে করছি। আচ্ছা, তুমি বিয়ে করে এত ফোনে কথা বলো? তাই সে তখন ওয়ারি থাকতো, একটা ফ্ল্যাটে তিনের রুম, একটা রুম ফাঁকা থাকতো, আর তার বউ চাকরি করে ব্যাংকে, আমার ছোট দুটি একটা বাচ্চা, আর তাকে আবার তার বোন দেখতো, তাই তুই একটা রুম তো খালি আছে, তুই তোর বোন নিয়ে আসলে 15 দিনের মাথায় ডাকা আসার পরে আর কি, ওখানে থাকবি, আর তোর বাবুর কাছে বলবি তুই আমার টাকা দিচ্ছে 1 লাখ, এই জন্য তুই পার্টনারের ব্যবসা করো, মিথ্যা কথা বলতে পারলি আর কি, আর বাসার বাড়া সবকিছু খাওয়া দাও আমাদের অর্ধেক অর্ধেক, অথচ তোর কিছু দেওয়া লাগবে না, তুই চল, মানে তো সবই আমি দেখবো, বাবুর কাছে মুখ দিয়ে বলবি। শাশুড়ি বললাম, শাশুড়ি মানলো, 15 দিনের মধ্যে আমি ঢাকায় আসার 15 দিনের মধ্যে আর কি, সে আমার টুকটাক অনেক মালদেশ কিনে দিল, খাট টাট এটা সেটা বিজেপি হাই কাতারি দিয়ে, তার মানে আমি গেলাম দেখিয়া ওই তার শাশুড়ি সহ আমি শারমিন দেখা আসলাম, বাসায় আসলাম, বাসা বসাইলাম, থাকতেছি এই 15 দিন তার মধ্যে আর কি, ওই আমার বউ আর আমার ফুফাতো বাড়ির বউ, গ্যান্ডাম লাগতো রান্না বান্না নিয়ে আর কি, বাড়ির সাথে একটু মানে বাড়ি বলছে দেখুন গ্যান্ডাম লাগতেই থাকতে সব সময়, তার সাথে বাড়িতে একটা আলাদা বাসা নেই, কোথায় দোলাই পার একটা বাসা নিলাম 5,200 টাকায়। পরে একটা সময় শারমিন আবার তার ওই যে আগের সুমন যার সাথে ফিজিক্যাল সম্পর্ক ছিল তার সাথে ফোনে কথা বলা শুরু করলো, আমি যে দোকানে থাকি অবসর টাইমে আমি ট্যাক্স পড়ে বুঝতে পারলাম, আর এর মধ্যে আমরা আরো টুকটাক অনেক ব্যবসা জড়াই, সুপার শপ বিভিন্ন সুপার শপের স্বপ্নে তার আগারগাঁও বিভিন্ন প্রোডাক্ট দিচ্ছি আর কি, লোক দরকার শারমিনের ছোট বাড়ি আমি নিয়ে আসলাম, ও আমার পাশাপাশি আর কি থাকে কারবাস করে, তারপরে বাসায় একদিন শারমিন আমি আমি ফোনে তখন প্রচুর টাকা ঢুকাইতাম, কম ব্যবসার খাতিলে আর কি টাকা দোকান লাগতো, ভাই সে দুপুরে লাঞ্চ আইসে সাইড টেবিল পাশাপাশি দোকান যাইতাম, ওইটা বাকি সময় ঘুমাইতাম, দোকান থেকে যাওয়ার সময় দেখতাম ফোনে টাকা নেই, সন্দেহ লাগতো, পরে একদম চেক দিলাম দেখুন শারমিন স্যারে ওইটা কথা বলে ফোনে।
আচ্ছা,
আমি একদম হাতে ধরলাম, পরে
বিয়ের কতদিন পরে?
এটা বিয়ের 4-5 মাস পরে,
4-5 মাস পরে আপনি দেখলেন ছাদে উঠে গল্প করছে।
তারপরে হাতনাতে ধরলাম, ধরলাম পরে ও বললো নাম্বারটা দেখে তো চিনলাম আর কি সুমনের, ও বলছে তাই একটু কথা বলছে আর বলবো না, ফোনটা আসলে ভাঙলাম, আর রাগের মাথায় আমি একটা লাঠি মারলাম যে এই ছেলেটা তোর জীবন নষ্ট করছে, তোর দর্শন করছে, এবার ভিডিও দেখে টাকা নিছে,
এই ছেলের সঙ্গে আবার তুমি কথা বলছো,
কথা বলছো এত খারাপ, এবার লাঠি মারতে মাথা ব্যথা পাই, চিৎকার শুরু করছে, চিৎকার শুরু করে পাশ দিয়ে পাশে বাসা থেকে দুই তিন মহিলা এসে বলতো, আমি তাদের কাছে বললাম না, আমি বলছি হ্যাঁ আমি রাগ করে মারছি, এই বললে আমি রাগের মাথায় শুয়ে রয়েছি, আবার শুয়ে রয়েছি খাটে, আমি খাটের উপর ভিতর সাইডে আর বাইরে সাইডে আর বাইশ হওয়া, ও কতক্ষণ নিচু উঠে আটা বটি দিয়ে আমার কফ শুরু আর কি, মানে আমি আমি তোর ওই মানে লাইট জ্বলে তো আমার দেখি বুঝতে পারছি যে ছেলেটা যে আমার কিছু একটা করলো, আমি মানে হাতটা বলেছি এই কোপটা আমার হাতে লাগে আর কি, এই ডাক্তার আছে কোথাও হাতে লাগে লাগাম, আমি দাঁড়াইয়া একদম নিশ্চুপ দাঁড়াই আমার হাতটা রক্ত পড়তেছে জ্বলতেছে আর কি, এটা আমার পাপে তোলাতে তো কষ্ট প্রদে কষ্ট নিয়ে বাসাতে বাইরে গেলাম, বাড়িতে ইঞ্জেকশন করলাম, দোকান গেলাম, বাড়ি জিজ্ঞাসা করলো কি করবি মানে হাত খেয়েছে, বলছি এরকমের হয়েছে আর কি, ফেটে মেটে গেছে, বলছি এরকম যাওয়ার পরে তখন আর কি পোষা ব্যবসা মানে ভারত থেকে ভাই মাছের ব্যবসা আরো দাঁড়িয়ে শুরু করছে, পাই গেছে সাতক্ষীরা শ্যামনগর ওদিকে বৈরপে পটুয়াখালী গোলাচিপা বিভিন্ন জায়গা থেকে আমার আমার আরব আরবদারি যাত্রা বাড়িতে
জি
আরবদারি ব্যবসা করে আমি তন্ত্রে রেখে রেখে থাকতাম আর কি, টাকা টাকা মাছ দিয়ে দিতাম, টাকা নিয়ে যেতাম, মাঝে মাঝে মোবাইল দোকান যাইতাম, তখন অনেক টাকা ব্যবসা শুরু করি আর কি, মোটামুটি অনেক 20-22 লাখ টাকার বাইরে একটু ব্যবসা হয়ে যায়।
তো আপনার বউয়ের উপর তখন কি আপনার কোনো সন্দেহ আসছিল না?
না, ও বলছে আর বলবে না, ঘুমের মধ্যে এই মায়ের সংসার মা ওরে নিয়ে গেছে, যদি নিয়ে যায় সেদিন দেখি কি ফোনে ওর মায় মানে আমি 10টা বাজে গাড়ি তুলে দিচ্ছে রাত্রে হায়দ্রাবাদ থেকে বাগার যাবে, এই জানার পর মা ঈশ্বরে নিয়ে গেল আর কি, বাগার দিয়ে বেড়াবে কদিন, একদম 3-4 ঘন্টা কথা বলতে মানে ঐশ্বরের সাথে আমার কথা বলতেছে, কারণ মাকে আমি জিজ্ঞাসা করলাম, আমার মা বললো অস্বীকার করলো না এটা হয় এটা হয় নাই, মোবাইল আমার কাছে ছিল, তুমি ব্যস্ত পাইছো যে কোনো কারণে বাস গেল তখন থাকতেছে, আবার কদিন ঢাকায় আসলো, এই তো আমার বাসায় এই যা যা অত টাকা লাগালি শুরু, হ্যাঁ তুমি আমার মায়ের লাঠি মারছো, আমার মা মাজা ভেঙে গেছে, মায়ের দেবো না ডিভোর্স দিবি এবং তুমি সুমুখ দিবি, মানে প্রচুর গালাগালি, বাইকে ডাকলাম ওই জায়গায় বাইরা আসলো সবাই বুঝে টুজে বললো আরো থেকে গেলো, তারপরে গেলাম এইরকম সংসার তো কাটাচ্ছি টুকটাক, আবার আবার কদিন পর কথা বলছে এরকম গেঞ্জাম লাগবেই আর কি, কথা বলার গেঞ্জাম লাগে আমি মানতে পারিনি আর কি, ওই আমার ঠিক বলছেন যে বলার তো জীবন নষ্ট হবে তার লাগে কেমনে কথা বলো কোন লাগে কথা বলো, তারপরে একটা সময় বাচ্চা আসলো আর কি আর কি আমাদের আমাদের বাড়িতে গেলো, আমি বাড়িতে নিয়ে যাচ্ছি যেদিন যাচ্ছি সেই একই গাড়িতে ওই মাসে বা ঢাকা থেকে কিভাবে জানি আমাদের সাথে যাচ্ছে আমি জানি না, মাস থেকে লাগে আমি যখন মাওয়াতে গেছি তখন গাড়ি থেকে নিচে নামছি কিন্তু খাওয়ার জন্য আর কি, যেমন সিগারেট খাইতাম আর কি, এখন ও গাড়িতে বসিয়া মাস থেকে লাগে কথা বলে, তার মানে বোঝা গেলো যে মাসিকের সাথে ওর সাথে দেখা থেকে যাবে এই লিঙ্কটা ওকে মাসিকে ও দিছে আর কি, এটা হতে পারে আমার আইডিয়া ছিল, গেলাম ওকে বাড়িতে যাই গাড়ি খেলাম আমি দেখা চলে আসলাম, এরকম কিছুদিন পরে ওর ফোন প্রচুর পরিমাণে ওয়েটিং পাই ও সুমনের সাথে কথা বলে, আমার ধারণা ছিল যে সুমন মাসের উভয় কথা বলে, একটা পর্যায়ে আমি কি করলাম ওরে মানে চেক করার জন্য আমি ওই মাসিকের জায়গায় একটা ছেলেকে সাগর নামে একটা ফ্রেন্ড চাকরি করতো নারায়ণগঞ্জ গার্মেন্টসে ওরে আমি ম্যানেজ করলাম যে বন্ধু এই নাম্বারটা আমার স্ত্রীর তোর নাম্বারটা দিছি তুই মাসিক সেই যা তো আমি যে কথাগুলো লোকেশন দিচ্ছি সেই কথাগুলো থেকেই তুই প্রথম জিজ্ঞাসা করবি তোমার বিয়ে জীবন কেমন কাটে অমুক সমুক বাচ্চা কাছে হবে কেমন কি আসো এভাবে শুরু করে শপথ তুই রেকর্ড করে রাখিয়ে দিবি মানে তুই মাসিক সাজবি ওর কাছে পুরোটা,
ওকে মানে আপনি টেস্ট করতে চাচ্ছেন
তুই তো তুমি তো সুখে নাই মাসের বাবার ইন্দিন অনেক টাকা পয়সা তুমি আমার সাথে তোমার বিয়ে করবে এখন তুমি ওর কাছে ফেলে আসবা, একটা পর্দায় ওরা রাজি হয়ে গেলো বাসা নষ্ট করে চার মাস বাসার বস বাসা নষ্ট করিয়া শারমিন ওই মাসের সাথে যাবে, শারমিন কিন্তু তখন বাচ্চা গর্বে 3 মাস আসার পরে 12 মাস হবে ওর বাপের বাড়ি দিয়ে আসলাম আর কি, ওখান থেকে মানে বাচ্চা হওয়া পর্যন্ত জন্ম হওয়া না পর্যন্ত ওখানে থাকবে আমি ঢাকা একা থাকবো দিয়ে আসলাম, ও মাসিক দিয়ে আমি ওই প্রোগ্রামটা আমি পুরো সাকসেস মানে মাসিক ও জানে কিন্তু মাসিক আসলে মাসিক না আমার বন্ধু সাগর, তারপরে একটা পর্যায়ে আমি বলছি টাইম বাচ্চা এখন ডেলিভারি বাচ্চা 5 মাসের সময় নষ্ট করবে, মাসিকের এক সাফা ছিল ডাক্তার পলি ক্লিনিকে চাকরি করতো বাগড়াতে ব্যক্তিগত একটা পলি ক্লিনিক
বেবিটিকে অ্যাবর্ট করে ফেলতে চাচ্ছে এরকম কোনো কিছু,
হ্যাঁ নষ্ট করবে
না এটা আপনার তো প্ল্যান ছিল না,
আমি তো জানি না এটা তো আমি
4 মাস পর্যন্ত আপনি জানেন না
বেবি হয়েছে
মানে কিন্তু আপনি বেবিটা অ্যাবর্ট করতে চাচ্ছে এটা আপনাকে জানাই নাই,
না জানাই নাই,
ওকে
আমাকে জানাই নাই কিন্তু ওর সাথে এটা নষ্ট করে ওর সাথে যাবে এটা ওর মা কিন্তু অবগত, আর মাসিকে আমি টাকা পয়সা লোভ দেখাইছি টাকা কামাই কি করে বা কিছু তার সাথে আমি আর বাবা তো ইঞ্জিনিয়ার তুমি জানোই সবকিছু ইত্যাদি মানে এই ব্যাপার তো মানে 1-1.5 বছর তো হয়ে গেছে বিয়ের পর মানে ওদের আর কি ওই 19 ব্যাপারটা মাসিক মনে নেই কিন্তু মাসিক সাথে ওর ঘটনা মানে ঘটানো কারণ আমি জানি এইটাই আর কি ছাগল দিয়ে আমি ওই উপতমা করাই ওদের ফেভারে আনছি আর কি, পরে 4 মাসের সময় বাসা নষ্ট করে চললাম আমার একদিন স্বামীর ফোন দিয়ে বলে দেখো বাসাটা নষ্ট হয়ে গেছে মানে এটা মিথ্যে কথা সাধারণ নাটক এটা আমি জানি বলছি না অসম্ভব কোন ডাক্তার বলছেন মিথ্যে কথা এরা হইতেই পারে মিথ্যে কথা বলো আমি তো ছাগল তো রেকর্ডিং শুনতেই আছি, এক সময় বলছে হ্যাঁ আসলাম নষ্ট কিছু তো করার নেই গেলে মাসিকে দিয়ে পাতেন মানে কথা মানে পাতানো কথা যে অমুক দিন তুমি আসবা আসতে পারে আমরা পলিক্লিনিকে যাইয়া বাসাটা নষ্ট করবো বাসা নষ্ট করার পরে আমি স্বাভাবিক সুস্থ হওয়ার পর তোমার সাথে পালিয়ে যাবো মা আমার
এগুলো কথা কথা হয়েছে মাসিকের সঙ্গে,
হ্যাঁ
Thank you.
ওকে, বিরতির সময় হয়ে গেছে। আমরা একবার প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, ওনলি ফর 5 মিনিটস, এবং বিরতির পর আমরা নিশ্চয়ই আবারও ফিরে আসবো একেবারে এই কনফারেন্সের একেবারে শেষ পর্যায়ে। ওর যে অপরাধটা, সেই অপরাধটা একটা হচ্ছে যে ওর স্ত্রী এত এত ভুল করছে, স্ত্রীর পূর্ব অবস্থায় মানে গার্লফ্রেন্ড থাকা অবস্থায়, তারপরে ওকে লাইফের সঙ্গে জড়ানো, এবং তারপরে এরকম একটা এক্সিস্টিং সিচুয়েশনে ওর নিজের একটা ভুল করা এবং সেটা ওর জীবনটাকে একেবারে শেষ করে দেয়, পারিবারিক জীবন। সেই ভুলটা আমরা জানবো ছোট্ট একটা বিরতির পর, মাত্র 5 মিনিটের ব্রেক। আপনারা যারা ওকে দেখতে চান চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj kebria.rj ফেসিয়ার্জে কিবরিয়া নামে। ওকে, আমরা ফিরে আসছি ঠিক 5 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
আপনার পাতা ফাঁদে ও পা দিয়েছে,
পরে আমার কাছে বললো যে বাসটা নষ্ট হয়ে গেছে, মানে ওর কাছে মাসের কাছে যাওয়ার জন্য
বেবি অ্যাবর্ট করে ফেলেছে,
মানে করবে নষ্ট হয়ে গেছে। আমি তো বলছি কোন ডাক্তার বলছে বাগাতে, এমন কোন ডাক্তার নাম্বার আমি দেখবো বিষয়, মানে আমি পুরো হিট দিয়েছি দেখি কথা সত্য কথা বলে কিনা, কোন কথাই কাজ হয় না। তার মানে ও সিদ্ধান্ত সিদ্ধান্ত মার কাছে বললাম, মা মানে ব্যাপারটা কি সত্যি? হ্যাঁ সত্যি নষ্ট হয়ে গেছে। বলার পরে এখন মাস্টারকে বলছি তুই বাচ্চার থালাবার দিয়ে দে, মাস্টার আগে তো বলছে থালাবার নষ্ট নষ্ট যত টাকা লাগে আমি দেবো, এবার তোমার শারীরিক সুস্থ হওয়ার পর আমি তোমার নিয়ে চলে আসবো। আর মার টাকা আবার লোক ছিল আমার দেখ দে, ওই যদি আমি আর তুই যাবো আর কি। তুই কথা বলছো যে প্রমাণ রেকর্ড মোবাইল ফোন নাম্বার তোর কাছে থাকতে, আমি এরকম মার কিছু শিখে পাবে না। এই বলার পরে এই এর মাদের থাকে, আমি দুদিনের জন্য বেড়াইতে ওখানে যাই, আমি ফোন করে বলি যে মাম কিন্তু বেড়াইতে আসতেছি, স্বামীকে বলি না আইসো না এই সময়, এখন স্বামী বাবু তবু হবে টাকা পয়সা দরকার আছে, বাবু টাকা তো কামাও, আইসো না আইসো না। কারণ ওর সাগরের কাছে আবার ফোন করে, ওর মা বাবা এরকম একটা খারাপ বাসায় ছেলে আসতে আসে, তুমি ফোন কম দিও, ও যখন বাইরে যাবে আসলে তো বাসা বেশি থাকে না, ঘোরাঘুরি কর, তখন তোমার সাথে কথা বলাই দেবো ঠিক আছে। এটা বলার পরে আমি তো সেটাও জানি, তারপর আমি গেলাম আরেকটা সময় গাড়িতে নামলাম, ফজর হয়ে গেল, দরজা লক করি কেউ দরজা খোলে না, গেছি রাত, কারণ মা সকাল হয়েছে, পর ভাবি ওই যে ভাবি প্রথম সম্পর্ক মানে হেল্প করলো, ভাবি চেপাই আসছে বাইকে দরজা করলো, আর মা ঘরে শোকের সময় একটা ফেঁকনো বাসে, শোকের সময় একটা ফেঁকনো বাসে। আমি মনে মনে বলি মা বাসরা নষ্ট করে মেয়েটারে আর এক জায়গায় দিবেন, টাকা পড়লো হবে 50,000 টাকার জন্য, এটাই আপনার শোকের সময় ফেঁকনা, আমি মানে আমি যে একটা বাধা হয়েছি আর কি, এটা আর কি আমি তো বলতে মনে মনে বলছি, এটা কিন্তু প্রকাশ করি নাই, দেখ মা আপনার কতটা ভালো। তারপরে দেখা আসলাম, আসার পরে ওগর ডেট দিলাম, ডেট দেওয়ার পরে মানে একটা দিন ডেট দিলো, মানে মাসে রূপি সাগর, যেটা শারমিন জানে মাস্টেক পড়াশোনার সাগর আমার পাতানো বন্ধু, আমি আর সাগর আগে থেকে ওখানে অবস্থান নিয়ে আসি, তোমরা কোথায় যাবো দেখবো, তোমার সত্যটা বাজ করতে হবে। এর মধ্যে বহুবার আমার তালাক দিয়ে থাকবে না, অমুক সময় তার মানে ওদের কথা বলতো, প্রতিবাদটা করতে গেলে সমস্যাটা হইতো, মা বলে কথা বলতেই পারে, অমুক সময় বাই আছে বন্ধু এক জায়গায় পড়ছে কথা বলতে, তুমি এত মানি করো, মানি করলে হয় না, সন্দেহ করতে পারবো না। কিন্তু আমার একটা কথা যে যার সাথে তোমার ক্ষতি করলো, তুমি নিজেই বলছো যে তোমার কাকু দেখাইছে, ছুরি দেখাইছে, মারার ভয় দেখছে, তারপর তোমার সাথে ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, আবার কিসের বন্ধু কিসের ভাই, এটা আমার মাথায় লাগতে পারে না। এই জন্য তারপরে আমি আর সবার গেলাম যে ওখানে অবস্থান পলিক্লিনিক, তখন 2 তলা 3 তলা কমপ্লিট হয়নি, উপরে কাজ চলতেছে, আমরা উপরে দাঁড়াইয়া নিচে তাকাই, ফোন করছি সামনে, সামনে তুমি কই, ও তো পলিক্লিনিকের সামনে, আমি খালার ঘরে টিভি দেখি, আর ওর মার কাছে ফোন করে আমি খালার ঘরে, পরে সময় এখন ব্যস্ত আছি পরে ফোন দিও, তখন তোর বাচ্চা পেটে, হ্যাঁ আমি সাগর বসে একটু ফোন দিয়ে বলতাম, মা উপরে আসেন, তাই দুই তলা আসেন, ডাক্তার কাছে কথাটা বলবো। সাগর মানে বলতে সাগর কথা তুমি তো বাবা, আমি আসতেছি, আমি আপনার কোলে ঢুকলে অনেক পরিচিত আছে, বলতে ভালো লাগে কাকা সেন, আপনি আগে ঢুকলে আমি পরে ঢুকতেছি, ওরা ঢুকলো দুজনের মা, আমি সাগর মিস্ত্রি নামলাম, নাই সামনাসামনি রইলাম।
এর মধ্যে শারমিন কই ওসে মা আমি জানি হে অনেক সাফ সালাক এসে সে বুঝতে পারলাম তোমার জন্য আসবো একটা কিছু মানে সমস্যা হইলে এই করার পরে আমি বলছি মা এখানে আসবেন কই আমি পিক আপ করতে আসছি আমি বলছি আপনি তো বলছেন বাস্তু নষ্ট হয়ে গেছে বা কিছু এরকমের আপনি কি জানেন না আমি বলছি এই কাহিনী তো আমি কিছু জানি কারণ সব মিথ্যা কথা আর তুমি এটা ভালো আমার পছন্দ কালা কারি কারণ আমি মানে এই যে দাহা এত বড় মিথ্যা কথা রেকর্ড কিন্তু আমার কাছে আছে তার তো শোনাবো যে আপনি মিথ্যা কথা আমি বলছি আমি অজ্ঞানিক পরিচয় মানে সহ্য করতে পারলাম এত বড় মিথ্যা মানুষকে আমি বলি পরে বাসায় গেলাম বাসায় গেলাম আমি সবাইকে বলছি যে মা এরকম কাহিনী করতেছেন আপনারা মাত্র 50,000 টাকার জন্য মাসিকের সাথে আপনি কিন্তু মিথ্যা কয় না তার সবাই ডাকছি আর বড় কাকা ডাকছি খালারা ডাকছি এত সব সবাই ডাকছে ডাইকা আমি একটা বক্সে মেমোরি দিয়ে সারছি তারপর কিছু শুনেছি আর কি ও সব এতদিনের কথা কথা সব শুনেছি আর বড় কাকা ওই মারে জোতা দিয়ে আর বাবা জাতা দিয়ে অনেক মার মারছে শুরু আর কি আমি তো তখন তাদের কাছে ভালো পারফরমেন্স হয়ে গেলাম যে আমি সত্য কথা বলছি মানে রেকর্ড শুনেছি আর কি সব গেল এরকম গেলো তারপরে আমি ঢাকা চলে আসি এইভাবে বাকি সময় কাটতে 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 একটা সময় বাচ্চা হয় হওয়ার পরে এখন আমার বলতেছে শ্বশুরবাড়ি থেকে তুমি বাঘের একটা কিছু করো এরকম হয় না সারাদিন নিয়ে বাসা ভাড়া করিয়া বাঘের থাকবা বলছি না ঢাকায় থাকবো ঢাকায় ব্যবসা বাণিজ্য বাইরের ব্যবসা বাণিজ্য করতে করতে প্রতিষ্ঠিত হয়ে গেছি বা সবাই মানে চেনে আমি লাখ লাখ টাকা ব্যবসা এখন চালাই আমার একটা পরিচিত আছে আমি টাকা দিয়ে চালাইতে পারবো ঢাকায় ভালো হয় তারা কোনো রকম মানলো না সারমিনও বলেন বাবু হয়েছে নতুন আমার খুব মায়া লাগলো বাড়ি থেকে বলে টেলে আমি 60,000 টাকা নিয়ে গেলাম বাঘের হাট ভাই আমার কিছু টাকা দাও যে ওই যে ব্যবসা বাণিজ্য করে থাকি একটা বাচ্চা হয়েছে ওখানে পরিচিত ছিল আর কি করলাম 26,000 টাকাও শেষ লস এখন বললাম স্বামী দেখো তোমার কথা মতো আইসিয়া লস খাই টাকা তো কত শেষ টাকা দিয়ে টাকা নিছি তাও শেষ বন্ধুর কাছে দাঁড়া আনছি তাও শেষ ওদের কাছে বললাম ওরা টাকা টাকা দিবেন আর কি করবো এখন একটা সময় এরকম মাঝখানে বেকার করতেছি এখন এই বেকার গুলো আমি জ্ঞানতাম একটা দুইটা তিন চার দিন এত টাকা পরে কি কোনো মানে ওদের মানে উল্টা পাল্টা মার্ক বসে বাইরে মানে খাই তো ইনকাম করে আবি নিয়ে আবি পরে কি করবো আমাদের বকাবকির যন্ত্রণায় ভাবলাম মেয়েটা তো ছোট আর কি লোকাই অনেক দূরে রাজনীতি যোগাযোগের কাজ নিলাম কেউ না জানে ওই এলাকা থেকে প্রায় 26 কিলো দূরে যাইতাম ভালোভাবে যাইতাম সেটা না বলে ওখান থেকে জামা কাপড় খুলিয়া কাজ করে বিকেল আসতাম আইসা ওর টাকা দিতাম স্বামীকে তখন 350 টাকা দিত আর কি 50 টাকা খরচা করতাম আর 300 টাকা দিতাম বল টাকা পাবো তাই আমি বলছি এরকম বলতাম ওই সিমটা কাজ করলে হাত পা সাবান দিয়ে যতই পরিষ্কার করো একটা দাগ থাইকে যায় সাদা সাদা একটা ফাটল দেখা যায় এটা বুঝতে পারছি তারপর স্বামী বললাম স্বামী এই কষ্টটা সহ্য করা সম্ভব না আমরা চলো বাড়ি যাই বাবার কাছে বললে তোমার কানাকাটি করলে হাত পাঠিয়ে দিতে বাবা একটা ব্যবসাটা করছে মানিয়ে নাও বাড়ি আমি গ্রামের বাড়ি কিছু পড়ি যাবো বাড়ি মা বলছেন না বাড়ি যাওয়া যাবে না এখানে বসে আসতে করতে হবে চিন্তাম এখানে বসে কাজ করে খাওয়াবো ওদের সবাই যে আর বাড়ি খাওয়া এটা কি সম্ভব দেখ তারপর আমি কিন্তু কাজের ছেলে না এখনো আমি এমনি খুব আর কি শান্তিপ্রিয় মানুষ এখন তারপর এইরকম এক মাস যাবৎ যোগালে কাজ করলাম সহ্য হয় না মানে সিমেন্টের বস্তা টানায় আর কি মাথা উঠাইতে হয় একে পারতাম না আর কি বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দেওয়ার পর কি করবো আবার কয়েকদিন বিরতি কাজ করে নিলাম বেকার তারপর বাড়ির কাছ থেকে ওই যে ফতোয়ার কাছ থেকে আমি 10,000 টাকা নিলাম ধার 10,000 টাকা নিয়ে ওদের 5,000 টাকা দিয়ে 5,000 টাকা নিয়ে বাড়ি গেলাম তোমার খাইতে লাগলাম বাড়ি থেকে আসি বাড়ি থেকে বাবার কাছে কিছু টাকা টাকা আনি ওদের আশা করবো এটা ধারণা তো বাবা দেবে এক জায়গা বিক্রি করবো বাবার কাছে টাকা নেই পরে এক সময় মানে কিছু সাইকেলের জায়গা কিনছিলাম আর কি আমার এক জায়গায় ওই জায়গাতে আবার করতে জায়গা বিক্রি টাকা দেবো আমি ওই সময় এক সময়টা কাটতে গেলো আব্বার টাকা আনতে আনতে আমি ওদিকে আবার আসলাম আইসে কয়টা দিন রাগা রেখে আমার পকেটে মনে করেন 500 টাকা ছিল একদিন ওর শাশুড়ি প্রচন্ড রাগা রেখে গেলো আমি যদি রাগ করিয়া হোটেলে দিয়ে উঠলাম যে বাসায় থাকবো না টাকা না আনিয়ে বাসায় ঢুকবো না তারপরে দুদিন হোটেলে নিলাম 150 টাকা হোটেল ভাড়া ছিল কিন্তু খাওয়া দাওয়া করি না তো তখন আমার কাছে দিয়ে কয়েকটা ফোন ছিল আর কি মোবাইল টোবাইল 3-4 ফোন ছিল আমার কাছে আমি দুদিন পরে আমার স্বামী ফোন করছি তুমি কই আমি হোটেলে টাকা না আনি তোমাদের বাড়িতে যাবো না তোমার কথা তোমাদের সবই তো শেষ হয়ে গেল তোমার মা বকা বকি করে অবশ্যই তো আমার মানে নাম আমার মেয়েটার নাম ঈশ্বর জাহান তোয়া আমি নামটা রাখছি তো আমার পছন্দ জানো তুমি আসো মানে মিথ্যে কথা তারপরে আমি তো আসলাম বাড়ির সামনে আসা মাত্রই আর বাবা মা ওর ধরে আমার মা তখন আর কি সহ্য করতাম আমার কি কার বিয়ে করলাম জীবনে এই কি দেবতার মতো সম্মানটা আমি খুব উনি আমাদের ফোনে আমার খুব কষ্টে খুব হাসি এইগুলো দেবতা ওর বড় খালা এটা তুলে একটা জ্বলন্ত কাঠ সে মাথা আছে এই কাঠ দিতে পারি মানে আমি মানে মানে বেলকা হয়ে গেলাম কি মানে মানে এই মানুষের পরে একবার আমার মাথাটা রক্ত বেড়ে এলো আমি রক্তের জন্য মানে দোকান যাচ্ছি মাথাটা আর কি স্পর্শ করাবো আমি যাইতে দিলাম আমার তখন আবার মানুষ মানুষের যদি দেখাবি আমি তোরে মারছি আমি কিন্তু কারো কাছে আমি কিন্তু অনেক রাগ ইত্যাদি কিছু করতে পারি না কেমন জানি বিবের কাছে বারবার হাইটে যাই জীবনে কি জানি বলছিল তার প্রতিবল পাইতেছে আর কি মালু গেল তারপর জিজ্ঞাসা জিজ্ঞেস করলাম চলো বাড়িতে চলো বাড়িতে চলো বাড়িতে যাওয়া যাবে না ওদের কিন্তু আমি হাজার বরত মানিয়ে নিছি বাচ্চা নষ্ট করবে এটা সেটা সবাই বলতো দেখ বাবা এই ভাবি এই খালায় একটা কিছু জীবনে একটা মেয়ে হয়েছে করবি কি এখন সব মানতেছি আর কি বাড়িতে যাবো কোনো রকম বাড়িতেই যাবেই না কোনো রকমের কষ্ট মষ্ট করে বাড়িতে নিলাম বাড়িতে যাওয়ার পরে আমার সাথে বাধ্য দৈনিক বাড়িতে যাওয়ার পরে দুদিন থাকতো আর পনেরো দিন বাপের বাড়ি তিন দিন থাকতো পনেরো দিন বাপের বাড়ি করতে করতে আসা যাওয়া প্রতি মাসে চার চার আসা যাওয়া তার মানে গাড়িতে আবদার এক হাজার টাকা খরচা ছিল এর মাঝে আমি এবার আমার এলাকায় এমপি সবাই রাজনীতি করি তো এর মাঝে রাজনীতি আগে থেকে ছিলাম তারপরে এই ফাঁকে আর কি বাড়িতে বিয়ের পরে আর কি পনেরো সালের পরে রাজনীতি জড়িত মানে ভালোই একটা তাদের মাঝ থেকে আমি দুইটা চাকরি দিয়ে সাত লাখ টাকা কামালাম মাঝে সেখান থেকে দুই লাখ টাকা দিয়ে এলাকার সুপারি বাগান রাখলাম যে সুপারি বাগান রাখিয়া ওই দিয়ে ব্যবসা করবো আর ধানের জমি রাখছি ওই ধান হবে ওটা দিয়ে আমরা চলবো বাবা মা ছেলে মেয়ে বউ মানে একসাথে থাকবো আর কি ওরা কোনোভাবে বাড়িতে থাকবেই না বাড়িতে চলে যায় আর কি তারপরে আমি কিন্তু এই ব্যবসা শুরু করলাম বাড়িতে গেলে এই দিন দিন ডিপো যেতে যায় মানে আমি বলছি আমার বাবা মার কাছে না থাকো তাহলে আমার কাছে সম্ভব না সংসার করা তোমাদের ওখানে পারবো না আমি কোনো তারা তারা কোনোভাবে হেরা বলতে ওই বাগে না আমি মেয়েকে না দেখা থাকো আবার যাইয়া আমাদের বাড়িতে মানে আমাদের বাড়িতে এলাকায় কারেন্ট নেই তারপরে টিভি নেই অমুক নেই সমুখে ফেকনা দেখে আর কি আর কোনো কাজ করবে না সকাল বারোটার সময় দশটার সময় ঘুমাই উঠবে আর কি ওদের তো একটা মেয়ে ছিল একটু আল্লাহ দিয়েছিল আর কি আমার সাথে গেলাম হয়তো একটা পর্যায়ে আমি অর্থ আমার মার কাছে হাত তুলছি মানে আমি আশা করি এমন কান্না করতো যে তোমার মা আমার এমন সহ্য করতে পারতো আমাকে মা তুমি আমার কেমন জানি ও এত অন্যায় করার পরও কেমন একটা দুর্বল ছিলাম কি কারণে আমি নিজে এখন পর্যন্ত জানি না কি কারণে ছিলাম দেখ এর মধ্যে পনেরো সালে গেল মানে এর মধ্যে মনে করেন এক হাজার বারের বেশি গেছে ডিপোজ করবে আমি শুধু বাধা দিছি তো আমার দিক তাকাই থামো জীবনটা থামাই চলি একটা বার চলবি গেল তারপরে তোমাদের থামছেন এর মাঝে এত কিছু হওয়ার পরও না আসার পরে ডিপোজ দিতে থাকবি না ডিপোজ তুমি না দিতে দাও আমি তোমার কাছে যাবো না এই দুই বছর হচ্ছে বাড়িতে আসে না থাকবে না আমার সাথে আমি যাইতাম বাড়িতে আমার সাথে এক জায়গায় সময় তো না গেলে পর কথা বলতো না মানে গেলে পর এই দাওয়াটা কথা বলি মানে আমার গায়ে হাত তুলতো এরকম এর কর্ম এর মাঝে আমি আমার জেলায় একটা মেয়ের সাথে সম্পর্ক জড়াই যে ও তো আসবেই না আমার সম্পর্ক ও তো আসবেই না ওর দিকে কাজ হবে না এক সম্পর্ক করি সেই সম্পর্কে পনেরো ষোলো সালের মাসের শুরু থেকে শুরু করি শুরু করি প্রায় এবছরের প্রায় গেছে দুই মাস আগে থেকে পড়া লেখা পড়া আমি তো রাজনীতি থেকে প্রচুর টাকা কামাচ্ছি আমার এলাকা সবাই জানে সবাই জানে প্রচুর টাকা কামাচ্ছি থানা মানার থেকে মানে ভালো একটা প্রভাব ছিল আমার তারপরে ওই মেয়ের পিছে ওরা লেখাপড়া থেকে শুরু করে সব খরচা বহন করছি এই যে দ্বিতীয় সম্পর্ক করছি মানে ওয়ার কাছ থেকে আমি এত কিছু করবার যখন পাচ্ছি না আমার জীবন সুখী হইতেই হবে কাউকে নিয়ে হবো এটা ছিল দ্বিতীয় আশা আর কি সবকিছু করলাম আমার নাম হচ্ছে রিক্তা বাড়ি তারপরে ওর সব দেখতেছি এত কিছু দেওয়ার পরে ওর কোনো পরিবার থেকে কেউ কোনো প্রতিভা জানায় নাই হঠাৎ করে এই আমার পরীক্ষার পরে এসিডি পরীক্ষা সেই মেয়ে এবার আর কি দ্বিতীয় মেয়ের একটা পরীক্ষার পরে জুলাই তেরো তারিখ পরীক্ষা শেষ হয় আমাদের চোদ্দ তারিখ বিয়ের কথা দুজনের গোপনে ওদিক থেকে আমার ওই বউ সে ডিপোজ দেয় না কিন্তু আমার সাথে আসবে না আমি যেতে দিই না কিন্তু এইজন দেয় না ডিপোজ নিয়ে বসে থাকে আর কি তারপরে ওই মেয়েকে বিয়ে করার সময় ওই যে আমি আর দেখতাম ডিসি পার্কে তারপরে হোটেল কিছু কিছু হোটেল নাম মনে পড়ে না এখন এর মাঝে ওর কিছু ছবি আমার কাছে থাকে এক হাজারের বেশি মোবাইল ছবি ছিল এটা ওর বাড়ির পাশে একটা মেয়ে আমাদের বাড়ির পরে বিয়ে হয় ও দেখি ও বাড়ির কাছে বলে বলার পরে গোলমাল লেগে যায় এবারে নিয়ে আটকেই রাখে আর দেখে কোনো জানতো আমার বউ আছে বাচ্চা আছে আমার মেয়েটা নিয়ে রিক্তার সাথে বহুবার একসাথে ঘুরছি পরে আর কি আমার গার্জিয়ানের সাথে গেলাম যে আমার দেবেন না কেন আমার তারা বলতেছে তোমার একটা বিয়ে আছে এর মধ্যে এই কাহিনীর মধ্যে আমার বউ আর কি দীপক দিয়ে ভালাইছে তারপরে আবার গেলাম আমার দেবেন না কেন দিতে পারি কিছু মানে ইয়ে আছে আর কি শর্ত আছে শর্ত কি হয় তোমার বাইরে যেতে হবে হ্যাঁ নয় তোমার রাজনীতি ছাড়তে হবে বাইরে যেতে হবে আমি হ্যাঁ দুইটা করবো রাজনীতি ছাড়লাম আর রাজনীতি তারা পছন্দ করে না এই জন্য আর আমি বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি দুই মাসের মধ্যে আপনাকে বাইরে যাই দেখা যায় এবং কাগজপত্র আমি যেদিন বিমানের জন্য যাবো আর কি ফ্লাইট ডেট হবে ওই ডেট দেওয়ার আমি দশ দিন আগে আপনি বিয়ে দিতে হবে আমি ইস্যু বাইরে যেতে পারি কদিন পর তাও ক্যান্সেল করলো
আপনি মেয়েটাকে বিয়ে করতে পেরেছেন শেষ পর্যন্ত আপনার ফার্স্ট ওয়াইফ জানলো এটা পরবর্তীতে কত সালে জেনেছে এই রিসেন্টলি জেনেছে
এই দুই মাসের মধ্যে দুই মাসের কাজ মাঝখানে
দুই মাসের মাঝে গত দুই মাস আগে
হ্যাঁ
তো জানার পরে কি হলো আপনাকে ডিভোর্স দিয়ে দিল
হ্যাঁ
মানে এই ঘটনাটা যদি না ঘটতো তাহলে ডিভোর্স দিল এটাতে এটাতে আপনার কোনো কষ্টের কোনো বিষয় আছে কিনা
আমি এখন মধ্যে ডিভোর্সের কাগজটা কিন্তু পাইনি ওরা বলতে ডিভোর্স দিয়ে দিয়েছি আমি একটা মেসেজ আছে কালকে পাঠাইছি ওই শারমিন
কাগজ এখনো পাননি কিন্তু আপনাকে বলে দিয়েছে ডিভোর্স দিয়েছে মেবি ডিভোর্স দিয়েও দিবে অথবা দেয়নি এরকম একটা কনফিউশন আপনার অপরাধের জায়গাটা কোথায় আমি আগাগোড়া পুরোটা শুনলাম আপনার যেটা আছে আমি যেটা বুঝি যে অন্ধ ইমোশন এবং শুধু ইমোশনের বশবর্তী হয়ে কোনো কিছু লজিক চিন্তা না করে একের পর এক এই ধরনের সিরিয়াস সম্পর্কে জড়ানো এবং শেষ পর্যন্ত নিজের মেয়েটাকে নিজের কাছ থেকে হারানো তাই তো আপনি যখন আমাকে ফোন করছিলেন আপনি বলছিলেন যে আপনি আপনার মেয়েটাকে অ্যাটর্নি কাছে নিজের কাছে ফিরে পেতে চান এবং সেটা সম্ভব হয়নি আপনার অপরাধের জায়গাগুলো কোনগুলো আপনি বুঝতে পারছেন
আমার মনে হচ্ছে যে এখন আমি ওপর সেক্টিভেট করি তারপর এত কিছু সেক্টিভেট করার পরে আমি লাস্টের সম্পর্ক করছি ওই এত মানে কষ্ট সহ্য করার পরে আমার মনে হয় যে লাস্ট পর্যন্ত এই ওর সম্পর্ক করছি এটার পর এটার জন্য মানে অধিকার দিয়েছি আর কি কিন্তু
আমি সেটা বলছি না বলছি যে এই যে ভুল যেটা হলো আপনার দুটো ভুলই তো আমি একই রকম দেখি একটা হচ্ছে যে একটা মেয়ের সঙ্গে আপনি মাসের পর মাস ভাবে থাকলেন তাকে আপনাকে বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হলো তারপরে আপনি এত কিছু জানলেন সেগুলোর প্রুফ পেলেন পর্যন্ত ভিডিও টিডিও সবকিছু পেলেন আপনার ফ্যামিলি রাজি ছিল না তারপর আপনি মেয়েটাকে বিয়ে করলেন বিয়ে করার পরে এরকম হাতাহাতি মারামারি এত কিছু হলো তারপরেও আপনি মেয়েটার কাছ থেকে দূরে সরে আসতে পারেননি তো এত কিছুর পরেও আপনি আবার ভুলবশত আরেকটা সম্পর্কের সাথে জড়াতে গেলেন এবং সেই মেয়েটা আপনাকে প্রথম মেয়ে সহ মেনে নেবে আপনি তো বুঝতেই পারছিলেন যে এগুলো শুধু ইমোশনের খেলা তারপর আপনি ইমোশনের মধ্যে কেন জড়াচ্ছিলেন
বুঝি নাই কারণ আমি যখন তখন তখন পাইতে পড়ে গড়তো আসতো রাত নাই দিন নাই সবসময় পাইতাম কিন্তু ফিজিক্যাল বা কোনো খারাপ সম্পর্ক না শুধু ঘোরাঘুরি আড্ডা হইতো আর কি
আপনার ভুলগুলো কোথায় বলেন তো
আমি আসলাম ভুলটাই
আপনার অপরাধটা আপনি বুঝেন নাই এখন
না
আপনি ভুলটাই বুঝেন নাই আপনার ভুলটা হচ্ছে আপনার ইমোশনটাকে আপনি আপনি যে ইমোশনের মধ্যে আছেন সেই ইমোশনটাকে আসলে ইমোশন চলে গেলে কি অবস্থা দাঁড়াতে পারে সেটা নিয়ে আপনি চিন্তা করেন আপনার বাবা মা আপনাকে কি বলেছিল এই প্রথম বিয়েটার ক্ষেত্রে কেন রাজি হয়নি
মানে মানে নাই আর দ্বিতীয় আমার পরিবার থেকে ওই শুরু বাড়ি কেউ এই সাত বছরের মধ্যে যায়নি
কিন্তু না মানার পিছনে তো কারণ ছিল বাবা মায়ের যে কি কি বলেছিল আপনাকে
আমি আব্বা বলছে যে যে ওই মেয়ে আমার দাদা জায়গা বিয়ে করছে ওখানে একটা মেয়ে ছিল আমার বাবা নাকি বিয়ে করছে সেখানে আমার মা একা আর ওখানে একটা
এটাও একটা অযৌক্তিক কজ আমি যেটা বুঝি যাহা বলিব সত্য বলিব তো আমরা যে ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করি যে ধরনের কন্টেন্ট এখানে আসে একেবারে খুন খারাপি থেকে শুরু করে একেবারে মানে ভয়াবহ রকমের অপরাধ যেটাকে বলে সেই ধরনের অপরাধগুলো এখানে আসে কিন্তু ওর ক্ষেত্রে অপরাধটা হচ্ছে একেবারেই সাইকোলজিক্যাল এবং নিজের প্রতি নিজের যে একটা অপরাধ মানে চিন্তা ভাবনা না করে সামনের দিকে আগানোর যে অপরাধটা এটা আসলে যাহা বলিব সত্য বলিব জায়গা থেকে খুব সেই ধরনের রাফ কন্টেন্টও না কিন্তু আমরা মাঝে মাঝে ধরনের এই ধরনের দুই একটা কন্টেন্ট আমরা যাহা বলিব সত্য বলিবতে নিয়ে আসি কারণ যাই কিছু করি না কেন আমরা নিজেরা হ্যাপি থাকার জন্য করি ভালো থাকার জন্য করি সেটা কখনোই ভুল পথে বা নিজের প্রতি অবিচার করে সম্ভব নয় সেটা আমরা প্রমাণ করার জন্য কখনো কখনো এরকম দুই একটা এপিসোড করি হুইচ ইজ ভেরি মাচ সিমিলার টু হ্যালো ইট 920 যেটা অনেকেই হয়তো আজকের অনুষ্ঠানটা শুনে বলবেন যে ভাই এই ধরনের কন্টেন্ট আমরা হ্যালো ইট 920 শুনি ইউ আর অ্যাবসলুটলি রাইট কিন্তু অপরাধের জায়গাটা বোঝানোর জন্য আমরা মাঝে মাঝে এই ধরনের কন্টেন্ট যাহা বলিব সত্য বলিব তা আনি এই কারণে নিজের প্রতি ইনজাস্টিস করা শুধুমাত্র ইমোশনের জায়গা থেকে এটাও কিন্তু এক ধরনের বড় অপরাধ আমার মনে হয় যিনি সাইকিয়াট্রিস্ট আছেন তার সাথে আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে পারি যে তিনি আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন যে এতগুলো এত বড় মাপের ইমোশনাল ইনজাস্টিস কি নিজের সাথে করলে সেটার ফিউচারটা আসলে কি দাঁড়ায় ডক্টর তাজুল ইসলাম কি বলার আছে আপনার
যা বলিব সত্য বলিব অনুষ্ঠানে তাদের স্বাগত জানাচ্ছি তাদের যে স্বাধীনের যে কাহিনী সেটা ঠিক অপরাধ কাহিনী নয় এটা হচ্ছে যে সামাজিক পারিবারিক এবং আবেগগত সমস্যা নিয়ে ফোনে আলাপ করে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয় পরে সেখানে যাওয়ার পরে অনেকটা চাপাচাপি করে বা তাকে অনেকটা চাপ দিয়ে বিয়ে করে দেওয়া হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমার ইচ্ছার জন্য যে আমরা এখন টেলিফোন পাইতেছি মোবাইলে কথা বলতেছি ফেসবুকে কথা হচ্ছি তাতে পরিচিত হয়ে যায় এবং পরিচিত হয়ে মা বাবাকে না জানিয়ে নিজেরাই তাদের সঙ্গে দেখা করতে যাই কারণ ছেলে বলে তাকে হয়তো ইয়া করে নাই কিন্তু আমরা এমনও কারণ জানি মেয়েদের যে সাথে এটা হয় মেয়েরা কিন্তু এরকম ভুল করে ছেলেদের কাছে চলে যায় সেই ছেলেরা তখন তখন তাকে তো বিয়ে তো করেই না তাকে দর্শন করে এমন তো অনেক মেয়েকে মেরে ওঠেন এরকম কাহিনী হয় তাদের প্রথম প্রথম এটা বুঝতে হবে যে আবেগের আবেগের একটা নিয়ন্ত্রণের ব্যাপার আছে আর তার সঙ্গে ভালো লাগলে তারা যদি প্রেম করবো তারপর তাকে বিয়ে করে ফেলবো তার জন্য উন্মাদ হয়ে যাবো এটার আগে তাকে ভাবতে হবে যে সিদ্ধান্ত নিতে হবে যে আমাকে কেরিয়ার আছে আমাকে আরো উপরে যেতে হবে সময় যখন বিয়ের সময় হবে মা বাবা জানবে সবাই মিলে বিয়ে করবো এরকম যে একটা সামাজিক প্রথা বা নিয়ম এটা কিন্তু আমরা ভুলে যাই পরে এই আবেগে অনেকে বিয়ে করে ফেললো কিন্তু পরবর্তী পর্যায়ে সে জানলো যে ওই মেয়ের আরো অনেক সম্পর্ক ছিল সেটা নিয়ে জগাঘাটি মেয়ের সংস্থাটা পুরোই দুরূপের মতন হয়ে গেল এবং মেয়ে তার কাছে ডিভোর্স হতে চাইলো এবং এই ডিভোর্সের কারণে সে আরেকটা আবেগের মধ্যে পড়ে গেলো আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্ক করলো এবং ওই আগের স্ত্রী তো এমনি তার কাছে ডিভোর্স ছিল যখন জানলো যে আরেকটা সম্পর্ক আছে তখন উকিলে গিয়ে সে পুরোপুরি ডিভোর্স দিয়ে দিল কিন্তু এই ডিভোর্স দেওয়ার পরে যার সঙ্গে তার প্রেম ছিল সেও কিন্তু তাকে বিয়ে হচ্ছে না কারণ সে তো বিবাহিত এখন এখানে আবেগ আমরা কিভাবে নিয়ন্ত্রণ আবেগ নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকে প্র্যাকটিক্যাল হতে হবে আমাদেরকে বহু ভবিষ্যৎ ভাবতে হবে, আমাদেরকে নিজের জীবন লক্ষ্য কি সেটার আগে নির্ধারণ করতে হবে। আমি কি করতে চাই, কি হতে চাই, এখন আমি যেটা করতেছি আমি হয়তো একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করতেছি, এই সম্পর্কটা আমার কতটুকু আমি নিয়ে যেতে পারবো, আবার নিয়ে যাওয়াটা এখন ভালো হবে কতটুকু মন্দ হবে, এগুলি বাবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জীবনে যে লক্ষ্য আছে আর কি পড়াশোনা সেগুলি থেকে বিচ্ছিন্ন যাতে না হয়, আগে আমরা যেটা চেষ্টা করতে হবে, আমাকে আগে প্রতিষ্ঠিত হবে, আমাকে একটা পরিপক্ক হতে হবে, এই ব্যাপারগুলিকে কিন্তু গুরুত্ব দিতে হবে, তাহলেই কিন্তু আর মা বাবা যারা পরিবার আছে তাদেরকেও কিন্তু আর কি সতর্ক থাকতে হবে যে এই বয়সে অল্প বয়সে ছেলে মেয়েরা যাতে এরকম ফোনে হোক ফেসবুকে হোক এভাবে যাতে সম্পর্ক বের করে এভাবে অল্প বয়সে প্রতিযোগিতা না পায়, তাদেরও কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
শেষ হয়ে গেল আজকের মতো জেবিএসবি অর্থাৎ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। বারবারই বলি, আবার বলছি, বলতেই থাকব, একজনের ভুল হাজার জনের শিক্ষা হোক, সবাই মিলে সুন্দর করে বাঁচি। অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.